This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর শিখি প্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, বুঝতেই পাচ্ছেন, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো জেবিএসবি, অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতোই আমরা আর যে রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি আব্দুল কাদের। প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নের সোনালী বাস্তবায়নের জন্য সে এগিয়ে যায়। ঠিক তেমনি আমাদের আজকের অতিথিরও একটা স্বপ্ন ছিল, আর তা হল অনেক বড় হওয়া, যাতে সবাই একদিন তাকে এক নামে চিনতে পারে। শুধু তাই নয়, পরের সেবা করা ছিল কাদেরের আরও একটি লক্ষ্য, আর সেজন্যই বিভিন্ন পন্থায় তিনি মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছেন। তারপরও কাদের এসেছেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে। কিন্তু কি এমন কারণ যার কারণে তিনি আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তা শুনতে চলে যাচ্ছি আর জে কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
ওকে প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম যে আমাদের সঙ্গে রয়েছে আব্দুল কাদের। আব্দুল কাদের জীবনের অপ্রিয় সত্য আজকে এখানে উন্মোচিত হবে। আব্দুল কাদের কাছে যাবার আগে অনুষ্ঠানের নিয়ম এবং অনুষ্ঠানে যা যা হয় সবকিছু আপনাকে একবার একটু আপডেট করতে চাই। আমাদের অনুষ্ঠানে পুরো সময় জুড়ে থাকেন একজন এক্সপার্ট প্যানেল মেম্বার, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এবং তিনি আমাদের অতিথির অপ্রিয় সত্যগুলো শোনার পর তার যে সাইকিয়াট্রিক অ্যানালিটিক্যাল নলেজ, সেই নলেজের আঙ্গিকে, পুরো বিষয়টিকে ব্যাখ্যা করেন, এবং কিভাবে আপনি আব্দুল কাদের জীবনের যে অপ্রিয় ঘটনা সেখান থেকে দূরে থাকতে পারবেন, সেজন্য আপনার করণীয় দায়িত্ব কি হতে পারে, বা এরকম ভিকটিম যদি আপনি হন তাহলে এখান থেকে বের হয়ে আসার জন্য কি হতে পারেন, সেই বিষয়ে তিনি পরামর্শ দেবেন। এবং একই সাথে অন্যান্য অতিথির ক্ষেত্রে সেই কাজটি করে থাকেন তিনি। এবং আপনারা চাইলে এই অতিথির মতো আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের এখানে এসে প্রকাশ করতে পারেন, চাইলে বেনামে কিংবা ছদ্মনামে যাই বলি না কেন, সেজন্য আপনাকে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং তারপরে যে নির্দেশনাগুলো আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমি এই পর্যায়ে কাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে, কিংবা কিসের দ্বারা আপনার বিবেক জাগলো যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো আপনি স্বীকার করতে যাচ্ছেন।
আমার বিবেক জাগানোর কাজটি করছে আপনার এই চ্যানেলে কিরণ হাজারি।
কিরণ হাজারি,
কিরণ হাজারি একটা জীবন,
কিরণ হাজারি তো হ্যালো 8920 অনুষ্ঠানে প্রচার হয়েছিল। জি,
কিন্তু ওনারটা শোনার পর এখানে, তারপর আমি 89 দশের মধ্যেও শুনতাম, সেখানে একটা মেয়ে ছিল, তার নাম ছিল মনি, উনার জীবনের সিনেমা আমার খুবই লাগে, কিন্তু সবটা চ্যানেলে আমি অংশগ্রহণ করি। তারপর আমার বিবেকের দিক থেকে আমি যাহা বলবো সত্য বলবো, এটা আমি অংশগ্রহণ করার জন্য মানে আমি খুব আগ্রহ প্রকাশ করি। এখন আমি বারবার
তার মানে আমি যতটুকু বুঝলাম যে আপনি হ্যালোইন 920 যেটি বুধবারে প্রচারিত হয় সেই অনুষ্ঠানের দুটো জীবনের গল্প এপিসোড শোনার পরে আপনি প্রত্যেকটা চ্যানেল খুব ভালো করে শুনেছেন, রেডিও চ্যানেল গুলা শোনার পরে আপনি JBSB অনুষ্ঠানটিকে নির্বাচন করেছেন যেখানে এসে আপনি আপনার গল্পগুলো বলতে পারেন। ওকে প্রিয় শ্রোতা, এটাই আমরা বলে থাকি যে আমাদের প্রত্যেকটি গল্প প্রচার করার পেছনে একটি উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য আমরা দেখি মাঝে মাঝে সফল হয়। আমরা এখন এরকম শ্রোতা হরহামেশাই পাই যারা এই সব অনুষ্ঠান শুনে আলোর পথে আসার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে আব্দুল কাদেরের বিবেকটি জাগানোর কাজ করেছে আমাদের বুধবারে প্রচারিত হ্যালো 8920। স্পেশালি থ্যাংকস টু হ্যালো 8920 টিম। ওকে, আমরা এবার প্রবেশ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। আপনি শুরু করুন, আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবেন, আপনি শৈশব থেকে শুরু করতে পারেন।
আমি শুরু করবো কিবরিয়া ভাই, আমার জন্মের পূর্বে থেকে।
জি,
আমার জন্মটা কিভাবে হলো, কিভাবে আমি অসহ্যগতে জড়িয়ে গেলাম
বলেন।
আমার জন্মের পূর্বে আমার মার কোন সন্তান জীবিত থাকতো না। তিনি চারজন সন্তান হয়েছে, হওয়ার পর চারজন হওয়ার পর কোন সন্তান তার জীবিত থাকতো না। জীবিত থাকার না কারণে উনি একজন কবিরাজের সমপর্ণ হন, যে আমার সন্তান হয়ে মারা যায় কিন্তু আমার সন্তান কেন জীবিত থাকে না। জীবিত না থাকার কারণে আমাদেরই পাশের একটা থানা, ঘিওর থানা বাঠুইমুড়ি গ্রামে শুভামিয়া নামে একজন ব্যক্তির কাছে আমার বাবা এবং মা যান।
আচ্ছা আচ্ছা।
সেখানে যে উনি বলেন যে আমার এরকম সন্তান হয়, সন্তান জীবিত থাকে না, কি করি। উনি আর কি আমার মা এবং বাবাকে ওখানে উনি যাওয়ার জন্য বলে উনি একটা চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পরে তারপর আমার আবির্ভাব হয়। কিন্তু জন্মের পর আমার বাবা যখন কিনা খবর নিয়ে তার কাছে যান, তিনি বলেন যে ওর নামটা আপনি রেখে দিবেন, ওই শুভামিয়াকে বলেন। তো শুভামিয়া বললো ওর যখন কিনে মুখে মিষ্টি দেওয়া হয়, আমাদের
শুভামিয়া মানে কবিরাজ,
কবিরাজ উনি বললো যে যখন কিনা মুখে মিষ্টি দেন লোক আর আমার কাছে নিয়ে আসবা, ওর মসজিদে নিয়ে আমি মিষ্টি দিয়ে ওর নামটা আমি রেখে দিব, এভাবে বলে। কিন্তু আমি যখন বড় হই বুনি তখন আমার বাবা বললেন কতদিন করেন গো। তো শুভামিয়া বললো ঠিক আছে, সামনে যে অগ্রহণ মাস, অগ্রহণ মাসের যে বৃহস্পতিবার ওই দিন তুমি আমার কাছে নিয়ে এসো। তো বৃহস্পতিবারে আমার মা আমার বাবা আমাকে শুভামিয়ার কাছে নিয়ে যায়। নেওয়া যাওয়ার পর আমার মা বলছে বাজান ওর নাম রাখুন লাগবো, আর নামটা আপনি রেখে দেন দিবেন। কইছো ঠিক আছে, তোর নাম তুমি কি বলো, তুমি তো মা জনম দুঃখী, তোমার তো একটা নাম রাখা দরকার। আমি তো কোনো নাম রাখিনি। কে তুমি ডাকো কি বলে, কই আমি কই গেদাটা আমার কাছে দি। তো কই তুমি মা, তোমার সে বড় কোনো লোক নাই, তুমি ওরে গেদা বলে সারা জীবন ডাকবা। আর মিষ্টি খাইয়ে আমারে বললো যে তোমার সন্তান বাঁচে না, ওর আমি চিকিৎসা করছি, আমি মিষ্টি খাই দিলাম, ওর নাম আমি রেখে দিই। জমিন একজন মানুষ হবে যে মানুষের পরে সম্মানই পাবে, বেজ্জতি হবে না, আর ওর জীবনে যেন অসুখ বিসুখ না হয়, এই ধরে একটা দিয়ে ওর নাম আমি রাখলাম বরফির আব্দুল কাদের জিলানির জিলানি, যার নামে আগুন হয়ে যাইতে পারে তার নাম অনুসারে ওর নাম কাদের।
জি, এবং এই কাদের এই জীবনে কত বড় বড় অপরাধ করেছে সেটাই আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিবতে উন্মোচিত করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এপিসোড এভার ইন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। বলুন,
তখন কিনা আমার নাম উনি কাদের রেখে দিল। রেখা দেওয়ার পরে বলল ও যখন কিনা বড় হবে, প্রতি বছরই হাই হুসেন হাই ইমাম একটা ই হয় আমাদের মানিকগঞ্জে, তো এই ইমাম হুসেনের ওখানে প্রতি বছর আনতে হবে মহরমেও আমার দলে শরিক হইব, যেভাবে আমার শ্রোতরা থাকে এভাবে থাকুন লাগবো। উনি বলল কত বছর, কমলো কমপক্ষে 13 বছর আনন্দ, তারপরে যদি একা আসে আসবো 13 বছর পর্যন্ত আপনার মা হিসেবে ওরে আমার এই দরবার খানা ওরে নিয়ে আসবেন। এভাবে করে আমাকে প্রতি বছর নিয়ে গেছে। কিন্তু লজ্জায় আমি ওই জিনিসটা খুব ছোট্ট কালে থেকে মানে পছন্দ করি না, ওই ফিতা বান্ধে হাই হুসেন হাই ম্যাম করে পিঠের মধ্যে আঘাত করে, এই জিনিসটা মুসলমান হইলো মানে আমার খুব ব্যক্তিগত ভাবে এটা পছন্দ ছিল না। হ্যাঁ, নেওয়ার পর আমার মা ওখানে উনারে নিয়ে আমি সালাম করবার বলে, কিন্তু আমি সালামও করিনি, কিন্তু ওই উনার পাড় একটু ধুইলে আমার মাতার মধ্যে দিয়ে আমার মা নিয়ে আসে। এবার আসার পর যখন কিনা আমার বোঝার বয়স হইল, আমার বয়স হয়তো 6 থেকে 7 বছর হবে, বা আমি তখন আমার মনে আছে আমি তখন ক্লাস 3 উঠছি। ওঠার পর আমি দেখতাম অনেক মানুষ এখানে মদ খাইতেছে, গাঁজা খায়
ওই
আখড়াতে। হ্যাঁ, এক এলাকা আছে গান হইতেছে, একদিকে হয় মদ খাইতেছে, আরেকদিকে মেয়ে লোকে নাচতেছে, মানে 12 পদের একটা অনুষ্ঠানের মধ্যে হয়। কিন্তু এক জায়গায় আমি দেখি কিছু কিছু মানুষের একজন লোক দরবেশের মতো দাঁড়িয়ে আছে, পিছে চুল আছে, লাল পোশাক, উনি মানুষের চিকিৎসা দেয়। মানে কি কি বিষয় চিকিৎসাটা দেয় এটা আমি খুব ভালো করে মানে উনার দেখলাম। 7 দিন মেলা হয়, কিন্তু দেখার পর আমার মনে দেখি উনি দেখে বই দেয় উনার বুকসার মধ্যে রাইখে মাঝে মাঝে আবার একটু ঘুরতেও যায়। কিন্তু আমার মনের দিক থেকে হইল এই বইটা আমি চুরি করে নিব।
মানে আপনার কি ধারণা ছিল বইয়ের মধ্যে সবকিছু আছে?
হ্যাঁ, আর আমি ছোটকালে থেকে খুব মানুষ চঞ্চল, তখন কিনা উনি দেখলাম বেলা যখন কিনা 1টার পর এ ধরনের উনি বইটা রাইখে একটা গাইট আছে গাটের মধ্যে রেখে উনি গেল গোসল করবার। আর আমি ওই সময় আমার লুঙ্গি পরিয়ে নিত, আমার মা আমার লুঙ্গি পরিয়ে নিত ছোট একটা প্রতি বছরই। কিন্তু ওই সময় দেখে আমি দেখি ঘরে আর কেউ নাই, তখন ওই বই দিয়ে ওই ঘাটি থেকে আমি বাইর করে মানে আমার নাভি নিজ দিয়ে ঢুকাইয়া মানে আমার ওই বাঠুই মুড়িগার আমি আমার খালার বাড়ি আর আমার মার ও মামার বাড়ি মানে আমার নানার বাড়ি।
কোন জেলা এটা?
এটা মানিকগঞ্জ জেলা
ঘিওর থানার বাঠুই মুড়িগ্রাম।
বাঠুই মুড়িগ্রাম। তখন ওই বইটা নিয়ে মানুষ যেখান দোকানদার নাই সে ঘরের পিস দিয়ে খালের মতো আছে এলাকায় খুলু শুধু পানি সত্যি মশা পানি থাকে। আমি খালের পাড় দিয়ে আস্তে করে দৌড় দাম আর খালার বাড়ি বইটা আমি খুব সাবধানে আমি বললাম এই বইয়ের মধ্যে অবশ্যই কোন রহস্যজনক জিনিস আছে, কারণ সব মানুষই ওনার কাছে যায় ওই কথাটা ছেলে হয় না মেয়ে হয় এই বিষয়টা উনি বই দেখে বইলে দিল। এই দিয়ে আমার বিবেককে সবচেয়ে বেশি নাড়া দিল যে বইয়ের ভিতরে কি আছে এটা আমি দেখব। আর আমি বাল্যকাল থেকে এমন লোক মুখ দিয়ে আমি জীবনে যা বলি তা আমার জীবনী পর্যন্ত সবটি আমি মানে আমি করছি, এতে আমার জীবন থাকবো অথবা মারা যাবো, কিন্তু আমি মুখ দিয়ে যা বলবো আমি তা জীবন করবো। এরকম খুব জেদি মানুষ আমি, আমার বাবাও এরকম জেদি মানুষ ছিলেন, যা করে বলবো তা করবো। তাই সে আমার মাকে বললাম যে মা আমি বাড়ি যাবো। তাই সে আমার আম্মার সে আমার আব্বার সাথে আমার সম্পর্ক সবচেয়ে মানে
ভালো ছিল,
মানে আমি বেশিরভাগ শুইতাম আমার মেজো আপার কাছে, কিন্তু উনি না থাকলে শুইতাম আমার আব্বার কাছে, খুব আমি বাবার ভক্ত ছিলাম। তখন কেন এসে আমি বললাম বাবা এই যে আমি একটা বই আনছি এই বইটা তুমি রেখে দিবে আর কেউ জানি দেখে না। কইলো কি বই? আমার বাবা আর দেখলো না ওই বইটা না দেখে। ওই বইটা অমনি আগে কর সিন্দুক ছিল, আগে তালমারি ছিল না কাঠের সিন্দুক ছিল, ওই সিন্দুকটা নিয়ে উনি আমার বাবা দলিল পত্র যে তার মধ্যে বইটা উনি রেখে দিল। কিন্তু রাখার পর আমি ওই দরবারে আর কোনদিন আর তারপরে আমি শরিক হইনি। এভাবে থেকেই ওনার কাছে আমি একটা চিকিৎসার বই যে বাহু আমার আন্ডার আমি নিয়ে আসি।
ওকে,
এভাবে করে আমার ওই জন্মে থেকে নাম রাখার পর এভাবে আমার শুরু হয়। তারপর হয় আমার স্কুল জীবন শুরু।
জি,
তখন কেন আমি আমার পার্শ্ববর্তী একটা স্কুল কাফাটিয়া সেখানে আমি লেখাপড়া করি। লেখাপড়া করার পর আমি সিক্সে বই,
এই সময়টা ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত ওই বইটা কি ওইখানেই ছিল? মানে বইটাকে
আমার বাবার কাছে
মানে ওই বইটা আপনি ছুঁয়েও দেখেননি? দু তিন বছর
দেখিনি আমি জানছি রাখার পর।
তো আপনি যে কিউরিয়াসিটি নিয়ে আসলেন বইটা, যে আপনার ধারণা কিছু একটা বইয়ের মধ্যে আছে, স্বাভাবিকভাবে ওই বইটা তখন আপনার খুলে দেখা বা ওই বইটা পড়ার একটা ব্যাপার ছিল, সেটা আপনি দুই তিন বছর করলেন না। ইভেন আপনি কত বছর পরে করেছেন সেটাও আমরা জানি না, যে এই সময় পর্যন্ত আপনি ওখানে লুকাই রাখলেন।
এখানে আমি জানার পর আমার মা যদি দেখে তা আমাকে মারবো। আমার যে দরবার সেই দরবার ঘটান চত, কিন্তু আমি বাবার কাছে বলছি বাবা তুমি বইটা কারো কাছে বলবা না, কই দেখি বই আমি তুমি আমি যেমনি দিলাম তুমি রাখবা। কিন্তু রাখতে রাখতে পর ওই বইটা যে আমি আনছি এই ধরনের স্মরণটাও তখন আমার
ভুলে
গেছি।
আচ্ছা,
মানে ওখানে তো আমি যাই না, কিন্তু যখন কিনা ক্লাস আমি সিক্সে পড়ি তখন আমার বাবা আমাকে একদিন বললেন দলিল পত্র দে। ওই আমি তো উনি লেখাপড়া জানতেন না, যে দলিল পত্র করুম, আমাদের তো অনেক ব্রিটিশের দলিল পত্র, যে দলিল পত্র গুলা কেমনি একটু দেখছে কইরা শোনা। কিন্তু ব্রিটিশের লেখা বিদায় আমি ওই লেখাটা বুঝলাম না, আমি বললাম বাবা আমি তো বুঝলাম না। তখন কিনা ওই যে বইটা কয় তুই যে বইটা দিছিলি সেই বইটা তুই নি, এটাই কি এটা কি? তা আমি ওই বইটা দেখলাম, দেখার পরে মানে বাংলা লেখা খুব কম, তারপর আমি পড়ি শিখছে উচ্চারণও তেমন এত ভালোভাবে তখন আমি পারি না। এভাবে করে যখন লেখাপড়া করি তখন আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে আমার গ্রামের ওর নাম ছিল মনির হোসেন মন্টু, তারপরে দুলাল, মহিউদ্দিন, নীলসান, লাল মিয়া এবং জুয়েল, তার মধ্যে সবচেয়ে আমার সখ্যতা গইরা ওঠে জুয়েলের সাথে। মানে খুবই মানে এমন কি লেখাপড়া করতাম, পরে যখন আমি এইট নাইনে পড়ি তখন আমি জুয়েলদের বাসায় মানে রাত্রে আমি যে থাকতাম, জুয়েল আবার একা থাকতে পারতো না, আব্বা বিদেশ থাকতো, তো ওর মা বলতো তুমি আমার জুয়েলের কাছেই থাকো, তখন এইভাবে থাকতাম। যখন আমি ক্লাস সেভেনে পড়ি, সেভেনে পড়ার পর আমি আমার মেজো আফা ওনার ঘিওর বিয়ে হয়েছে, আমি ওখানে যাই, তার আমি ওই আফার জন্য সবচেয়ে বেশি কাঁদতাম। মানে ছোটকালে থাকতাম আমার আব্বার কাছে নাহলে আমার ওই আফার কাছে, আমার আফা যদি থাকতো 15 দিন ওই আমি থাকতাম 10 দিন 12 দিন। এইভাবে মানে খুবই মানে ভালো জানতাম। যাওয়ার পর ওখানে একটা পাশের একটা প্রতিবেশী তার নাম ছিল রৌশনারা, আমার সে বয়সে ছোট কিন্তু আমার এক ক্লাসের নিচে ছাত্রী, ওই তার সাথে যে আমি মানে কথাবার্তা বলতাম খেলতাম। কিন্তু ওর দেশের বাড়ি টাঙ্গাইল নাগরপুর, ও থাকতো নানার বাড়ি, ওর বাবা রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারা যাওয়ার পর ওরে রাইখে ওর মা অন্য মানুষের কাছে মানে আবার
বিয়ে বসেছে,
তো থাকতো নানির বাড়ি, ওর সাথে খেলতাম ওখানে যখন যাইতাম। তখন কিনা আমি জানতাম না বিসিআর আছে বা ছবি যে দেখা যায় টিভি যে আছে এই টিভিটা আমি মাঝে মাঝে দেখতাম, টিভিটা দেখতাম ওই জুয়েল আছে না ওদের বাড়ি, ওর আব্বা আমাদের এলাকার মধ্যে সর্বপ্রথম ওই জুয়েলদের বাড়ি একটা টিভি মানে প্রথম আনে ওই বাড়ি দেখতাম, তাছাড়া আর কোন জায়গায় টিপি ছিল না। তো ওই রোশনারের বাড়ি যখন কিনা আমি ওখানে যাইতাম, যাওয়ার পর ও আর ওর এক বান্ধবী, বান্ধবীর নাম ছিল ওলে মৌসুমী আর ওর নাম ছিল রোশনারা, ওরা ছবি দেখছে, তো ছবি দেখে ওই আমার ডাকতো যে ছবি দেখায় ছবি দেখি, যে ছবি টবি সিটিতে যখন ছবি দেখতো আমি ওটা ই করতে পারতাম না, খুলতে পারতাম না, আমি জানি না এখনো পারি না, আমি টিভি চালাই না বা ওটা আমার খুব বিরক্তজনক একটা জিনিস। দেখার পর ওর সাথে যে কোনোভাবেই হোক আমার একটা মানে সম্পর্ক মানে এইভাবে না, মানে ও আমার সাথে গেলে কাছে আসতো আর আমি গেল ওর কাছে, আমি দেখতাম ওর সাথে আমার এভাবে মানে ভালো একটা গুড রিলেশন হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমার বোন একদিন আমাকে বললে যে তুই তো আমার বাড়ি আসোস, আসার পর আমরা তো ভাই বোন কোনোদিনই মানে কোনো খারাপ কাজে যাই, কিন্তু যাও একবারই থাকস করস, ও তো বড় হয়েছে আর তুই এখন ক্লাস সেভেনে পড়স, তাই না, এত গেলে মানে সে খারাপ বলবো। তার দিলে ভাই আমার রাগ করছে, ও যে আমার বাড়ি থাকে কে, আমি বলছি ওর বাড়ি থাকলে ওর কোনো অসুবিধা আছে না, কয় আবার অসুবিধা বসে আছে এই কথা বললো, আমি তেমন একটি করি না, কিন্তু পরে আবার তো আমার সাথে কথাবার্তা বলে আমি ওর সাথে বলি, কিন্তু যখন কিনা কথা বলার পরে বললো আমার সবচেয়ে বেশি ইচ্ছা জাগলো যে আমি যে বইটা করছিলাম না আমার বাবার কাছে, ওই বইটা আমি একাই নিয়ে আমি ভালো করে ঘাটা শুরু করলো। ঘাটা শুরু করার পরে ওই গ্রামে, তার গ্রামের নাম হলো কালাসাদপুর, ওই কালাসাদপুর একটা গ্রামে নাম তার হলো গুলাম আলী, উনি বিয়ে করছে অনেক দরবারটা বিয়ে করছে, উনি আবার পাকিস্তান পুলিশের চাকরি করতেন।
আচ্ছা,
ওনারা আমি আমার বিয়ে লাগে আমি এই জিনিসটা আমি দেখাইলাম যে বিয়ে এই বইয়ের মধ্যে কি লেখা এই জিনিসটা আমার একটু বলবো। উনি বলে বইটা তো চিকিৎসাজনক, তখন বললাম কি কি চিকিৎসা আমার একটু তুমি বলবা, তখন উনি আমারে কি কি রোগের বিষয় নিয়ে সেই জিনিসটা বললো, মানে অনেকের আছে সন্তান হয় না, কি করলে সন্তান হবে, অনেকের আছে পুত্র সন্তান হয় কন্যা সন্তান হয় না, কিন্তু কি করলে পুত্র সন্তান হবে, অনেক আছে কন্যা সন্তান হয় না, কি করলে কন্যা সন্তান হবে, এই নিয়ম ডোটের মধ্যে লেখা আছে। অনেক আছে পুরুষের দিক দিয়ে দুর্বল, নারীর কাছে লুচ্ছিত,
যেগুলো আমরা রাস্তাঘাটে হরহামেশা এই যে টিকিট টিকিট পাই আমরা হাতে, হ্যাঁ whatever it is বাসের মধ্যে ছুড়ে দেয়, বুঝতে পেরেছি আপনার ল্যাঙ্গুয়েজ গুলো আমি, হ্যাঁ
এই জিনিসগুলো লেখা। আর এদিকে হলে আমার ছোটকালে গনে আরেকটা জিনিস ছিল, আমি ছোটকালে গনে সুদের ব্যবসা,
সুদের ব্যবসা,
আমি ছোটকালে গনে আর্থিক অবস্থা আমার বাবার ভালো ছিল, সমাজের দশজনের তুলনায় আমরা সমতুল্য, জমি জমায় ঘর বাড়ি রাস্তাঘাটের শিক্ষায় আমরা সমতুল্য, কিন্তু আমি আমার মা যখন কিনা আমি ছোটকালে ইরি ধান আছে না ওই হালিয়া মোটাইতেন উঠিয়ে আমাদের পাঁচ টাকা সদিত, এক ষাটি উঠাইলে পাঁচটা টাকা, এভাবে তারপর আমি ছাগল পালতাম, হাঁস পালতাম, মুরগি পালতাম, কবুতর পালতাম, এখন আমি পালি আমার বাড়ি হাঁস মুরগি কবুতর এখন আমার আছে, দেখলে লালন পালন করে আমি কোনোদিনও পরের কাছে মানে জীবনে হাত পাতিনি, আমার ছোটখানের লক্ষ্য আমি জীবনে কোনোদিন আমি কারো কাছে হাত পাতবো না, আমার জীবন যে এত মানে চৌত্রিশ বছর রানি আমার জীবনে আমি কারো কাছে জীবনে হাত পাতিনি, আমি বরং আমার কাছে মানুষ হাত পাচ্ছে। এভাবে করে সুদের ব্যবসা করে অনেক মানুষই আমার মানে সুপরিচিত হয়, মানে যে আসুক একশো টাকা নিলে পাঁচ টাকা সুদ ধরবো, কে তার ছোটকালে থেকে আমি নামাজ পড়তাম,
আমরা বিরতির ঘন্টা শুনতে পেলাম, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। আজকে যেই অপ্রিয় সত্য এখানে উন্মোচিত হচ্ছে, আমাদের এখানে সমাজে এই ধরনের ঘটনা ঘটে থাকে কিন্তু লাইম লাইটে মানে একেবারে মানুষের সামনে আসে খুবই কম, ইন দ্যাট কেস দিস ইজ আ ভেরি ভেরি রেয়ার স্টোরি ইন জেবিএসবি আমরা বলতে পারি। সো সেই দিক থেকে আপনারা একটা ডিফারেন্ট টেস্ট আজকে আপনারা পাবেন, হয়তো অনেকেরই কিউরিয়াসিটি জন্ম হয়েছে বিশেষ করে যে বইটার কথা উনি বলেছেন, আমরা সেই জায়গাটিতে ফিরবো তবে তিন মিনিট পর। আর আপনারা যদি ওনাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা গড়বে।
Check.
charge your soul.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে আব্দুল কাদের তার জীবনের অপ্রিয় সত্যগুলো উন্মোচিত করছে। আমরা আব্দুল কাদের এর কাছে আবারও ফিরতে চাই। জি, আপনি যেখানটায় ছিলেন, আপনি জি, তারপর
তখন আমি সুদের ব্যবসা চালাই যাই। চালাই যাওয়ার পর যত দারিদ্র গরিব সাধারণ মানুষ ইয়া সব মানে আমি একজন সুপরিচিত। কিন্তু আমার যে একজন টিচার ছিলেন, নাম ছিল তার আব্দুর রাজ্জাক, কিন্তু ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম। মানে ওনার যে চেয়ার বেঞ্চ এগুলো ওনার মানে ছিল না, উনি একজন ছাত্র ছিল। কিন্তু উনি খুব ভালো শিক্ষক ছিলেন, শিক্ষক হিসাবে আমি ওনার সাথে একটা কন্ট্রাক্টে যাই যে স্যার আমাকে আপনি প্রাইভেট করাইবেন, আমি চেয়ার টেবিল যদি লাগে আমি আপনাকে কিনা দিই। তারপর উনি আমার কাছে ওখানে প্রতি মাসে কইতো যে পড়াস, আমি তো লেখাপড়া করি একটা বিবেচনা করি, তোর তো টাকা আছে। তাই আমি তখন তাকে ওই মাসে 50 টাকা মানে দিতাম। আমি বলছি স্যার আমার তো কত টাকা দিচ্ছি, কিন্তু ওই টাকাটা আমার প্রতি মাসে উনি 50 টাকা করে মানে এই সুদের ব্যবসা থেকে উনি আমার কাইটা নেন। কিন্তু কাটানোর পর যখন আমি ক্লাস 9 উঠি, তখন আমরা মানে বন্ধু বান্ধব মিলে আমার এটা দেখে অনেক মানুষ কয় তা স্যার আমরা একটা সমিতি গঠন করি। তখন কেনে জুয়েল, দুলাল, আনোয়ার, লাল মিয়া, নীলসান, মন্টু, আমির হোসেন, ডাকনাম ছিল ট্যাংরা, এরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান গঠন করি। 71 আমার গ্রামে একজন লোক শহীদ হয়েছে, তার নাম হলো শহীদ কপিলউদ্দিন। শহীদ কপিলউদ্দিনের নামে একটা সমিতি আমরা তৈরি করি। এই সমিতিতে তৈরি করে মানে কেশিয়ার থাকে দুলাল, আর সভাপতি থাকলে জুয়েল, এটা দিয়ে আমরা সুদের ব্যবসা চালাই। তো সুদের ব্যবসা চালিয়ে জুয়েলের সাথে আমার একটা মানে একটু একবার একটু কথা মানে একটু কাটাকাটি হয়ে যায়। আমার একটা লক্ষ্য হলে ছোটকালে থেকে আমি যেখানে যাব মানে কেউ যেন কথা কাজে আমার চেয়ে বেশি করতে না পারে, আমি এটা লক্ষ্য রাখি।
যেভাবে হোক আপনাকে উপরে থাকতে হবে,
আমার উপর থাকতে, এটা আমার ছোটকালে মানে একটা জিদ। তো উনি আমার উপরে করার পরে ওনার হাতে আমার একটা এইভাবে খুবই রাগারাগি হইলো। তো পরবর্তীতে যখন কিনে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, তারপরে আমাদের এই ক্লাসমেট নাম ছিল তার তাপস, ওই তাপস নাম একটা হিন্দু লোক, ও বললো সুদের ব্যবসা তো করি, তো সুদের একটা পথ আমরা দেখিয়ে দিই। ভালো হইলো, কয় কি কয় আমার এখানে আমি তো রিয়ালের ব্যবসা করি, তো রিয়ালের ব্যবসা করলে আমার এখানে 5 লাখ টাকা নিয়ে একটা লোক আসবো আমাদের রাস্তার ছেড়ে মানে আধা কিলো জাগলে ধান খেতের উপর দিয়ে মানে তার জন লাগে পাট খেত দুই সাইড দিয়ে এক আসবো, এই টাকাটা তোর আড়াই খেয়ে দিবি। কিন্তু এই কথাটা আমাদের কাছে বলার পর আমরা বললাম এটার ওই ব্যবসা তো আমাদের না। তো পরবর্তীতে উনার কাছে ঠিকই 5 লাখ টাকা ভাঙ্গানের কথা বলে তাপসের গ্রামে একটা লোককে, সিঙ্গার থানার একটা লোক, দুজন মানুষ আসে তাকে বাড়ি আনে। এরা রাজনৈতিক ক্ষেত্রে তার নামটা আমি বলবো না, খুব প্রভাবশালী একটা নেতা আমার এলাকারও যারা, তারা মিলে ওই তার পথে মানে ধরে। ধরার পর এই টাকাটা ওরা যেভাবেই হোক মানে ওরা তার কুবাইয়ায় মানে দেয়ার পিঠের খুব খালা খালা করে টাকাটা ওই তাপসের বাড়ি যাওয়ার আগেই পথগণে রেখে দেয়। পুলিশের চোখ তো ফাঁকি দেওয়া খুব মানে টাফ ব্যাপার। তাপসকে তাপসকে তাপস পলাইছে, ওইটা আবার করছে কি যখন কিনা ওই সিঙ্গারের লোক টাকা সে রাইখা দিল, আমরা আবার করছি এই গ্রামের লোক যারা চিনে ওই যে আমরা যারা বন্ধু বান্ধব, তখন তার মোবাইলে চোখ ছিল না, আমরা যাই আবার অগত ধরলাম আমরা কি করবো টাকাটা তো হজম করবো অনেক কঠিন ব্যাপার হইব। টাকাটা একজন কাছে রাখি, পরবর্তী জুয়েল বা আরো প্রতিবেশী যারা আসলো সবাই বললো টাকাটা কাদের কাছে থাক। আমি বললাম এই 5 লক্ষ টাকা আমার কাছে থাকে, এটা মারামারি করছে, যদি ওরা বলে টাকা 5 লক্ষ ছিল না, টাকা ছিল 10 লক্ষ, টাকা জামিনে ছিটেছে সবাই জানবো। আমি বললাম না এই টাকাটা আমার কাছে না থাক, কিন্তু জুয়েলের আব্বা ছিল একটা ওয়ার্ডের মেম্বার, আমরা বললাম তার কাছে থাক। কিন্তু সেই জিনিসটা ওখান থেকে মানে জুয়েলের কাকির কাছে এই টাকাটা রাখা হলো 5 লক্ষ টাকা। কিন্তু থানা আসে আমাকে ডাকে, কিন্তু আমি তো জানি আমরা একটা মিটিং দিলাম, আমাকে ওরা বলছে যে টাকাটা রাখছে। পরবর্তী আমাকে 13 জন লোক মানিকগঞ্জের থানার আমাকে ডাইকে নিল, ডাইকে নেওয়ার পর আমাদের জিজ্ঞাসা করে আমরা বলি না টাকা পয়সা তো আমরা রাখিনি। আমি জুয়েলের যা কাকি উনি আমার কাছে আসে, কার টাকাটা রাখলা কি নাকি বাট করবা নাকি করবা, আমি বলি টাকাটা তো ফেরত দন লাগবো, যে মানুষ আনছে তার তো থানায় নিছে, এই মানুষটা তো একটা বড় প্রভাবশালী নেতা, এর টাকাটা কিন্তু হজম করুন যাবো না, হয় যার টাকা তাকে দন লাগবো আর না হলে এই এই টাকাটা যে নিছে তারই দন লাগবো। এই জিনিস নিয়ে পরবর্তী ওই নেতা 3 মাস পর যাবি না বাইরে আসে আমার কাছে আসলো যে ভাই কেমনি কেমন, আমি বললাম টাকা আপনি এভাবে আছে আপনি যেভাবে আন্ডেল রাখছেন সেভাবে, কিন্তু সে এসে বললো যে টাকাটা তাপস আমার যেভাবে করেছে আমি বড় একটা রাজনীতিকবিদ আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, এই টাকাটা আমার আপনারা কিছু নেন আমারও আপোষে কিছু দিয়ে দেন। আর ওই যে ব্যক্তিটা যে ব্যক্তির টাকা সে আবার আমার কাছে আসে। আইসা বললো ভাই আমি তো সবাই একটু বাটবুট করেন, আপনার দুজন বেটে উঠে নেন। কিন্তু এই টাকাটা করছে কি, ওরা দল পাকিয়ে জুয়েল করছে কি, টাকাটা আমাদেরকে না দিয়ে ওরা মত করছে টাকা তো সবার নাম হয়েছে, টাকার কাউর আমরা দিব না, এটা পুরো টাকাটা আমরা খাবো। এই টাকাটা যখন কিনে এইভাবে করে তখন কিনে 500,000 টাকা ওরা আমার আত্মসাত করে। করার পরে আমরা বললাম এলাকা সবাই কাছে জিজ্ঞাসা করেন, সত্য কথাটা উদ্ঘাটিত হবেই, আসার পর জিজ্ঞাসা করে দেয় টাকাটা ওদের কাছে। তখন কিনে আমাদের পাশে একটা বাজার, বাজারের নাম আদালোচনা হলো, টাকাটা যদি তার কাছে আমরা উঠিয়ে নেই তাহলে তোমাদের কোন পারিবারিক ব্যাপারে মানে অভিযোগ নাই, আমরা করলাম না। পরবর্তী একদিন ওই জুয়েলের কাকা, তার নাম সুরজ মিয়া, ওই সুরজ মিয়াকে একদিন কাপাটা বাজারে ধরে জামরা আছে টাকাটা একজন মাইরে, টাকাটা তুমি নিজের টাকার আমাকে ফেরত দেন। তখন কিনে টাকাটা যখন না দেয় তখন কিনে সুরজ মিয়াকে ওখানে ছুরি দেওয়া তারে বাজার আঘাত করে। আঘাত করার পর পরে শোনা যায় যে সুরজ মিয়া মারা গেছে। আমরা হয়তো বলছিলাম তারা টাকা নিয়েছে, টাকা উঠায়নি, আমরা যে মার্ডার করার জন্য বলছি তা কিন্তু তারা করিনি। কিন্তু পরবর্তী ওই মামলা আমার 6 নম্বর আসামি করা হয়।
আচ্ছা,
আমি ওই মামলার 6 নম্বর আসামি। তখন কেন আমি উকিলের সরাপন্ন হই, ওখান থেকে আমার কিছু পয়সারও মানে দরকার, আমার আসল টাকা নষ্ট হয়ে যায়। যখন কিনা আমার টাকাটা আসল টাকাটা নষ্ট হয়ে যায় তখন কিনা আমার এক বন্ধু খুব ঘনিষ্ঠ আমার ক্লাসমেট, তার নাম ছিল আমির হামজা, ও আত্মহত্যা করে মারা গেছে। ও আমারে বলে এক জায়গায় গেলে পয়সা পাওয়া যাবো, পয়সা নিয়ে আসি। আমাকে কোন জায়গা তোর সাথে আমি পিছু লাগি, ওই মানিকগঞ্জ টাউন থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহদাকার পতিতালয় নাম হলে তার গোয়ালনন্দ, ওই গোয়ালনন্দ। আমি পতিতালয় ঘটনাটা বলবো, তার আগে আমার যে বইটা রেখে আসলাম ওই বইয়ের ঘটনা আমি বলতেছি। ওই বইয়ের ঘটনা যারা কিনা শোধ নিত তাদের কাছে বলতাম আমি, যে ভাবি এরকম রোগ আছে কিনা, যারা ভাবি লাগতো এটা কলে আমার কাছে বই আছে। তো বই দেখে অনেকে বলতো নিয়মটা আমার লিখে দে, তো তখন কিনা ওই নিয়মটা আমি মানুষের লিখে দিই। তারপর অনেক বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে বলে একটু প্রস্রাব বেশি হয়, আবার অনেক আছে পুরুষের দিকে একটু দুর্বল। তো এইভাবে এই চিকিৎসা টিকিৎসা মানুষকে মানে আমি ওই যখন ক্লাস 9 পড়ি তখন থেকে ওই সুদের ব্যবসা করতো, মানুষ আসতো, আসলে ভাবি যারা লাগতো তাদেরকে বলতাম।
আচ্ছা,
বলার পর মানুষ বলতো মুখের কাছে আছে, কিন্তু অনেকে বলতো বইটা আমি একটু দেখি, কিন্তু তাদেরকে আমি দেখাইতাম, কিন্তু কোন ষড়যন্ত্রমূলক মানে এমনি যে দেখে অনেক এ ধরনের কোন ব্যবহার আমি করতাম না, ভাবি লাগে আমি তখন ছোট। এভাবে করে তার সাথে এভাবে চলে, কিন্তু সুদের ব্যবসাটা যখন আমি করি আমার হুজুর।
আপনি যেগুলো করতেন এগুলো করে কোনো কাজ হতো, মানে এই যে বইয়ের ব্যাপারে যেগুলো করতেন এগুলো করে কাজ হতো, লোকজন বিশ্বাস করতো?
হ্যাঁ, লোকজন বিশ্বাস করতো। এখন আমি বলতে চাই যদি কেউ যৌন সংক্রান্তে পুরুষ দুর্বলতা থাকে কোনো পয়সা লাগবো না। আমার সাথে যদি আপনি মোবাইল নম্বর চান আমি দিয়ে দিব, আমার বৈধ কাগজপত্র আমি খালি মোবাইলের মধ্যে বলে দিব, এই জিনিস যদি আপনার সত্যি তৈরি করেন যেদিন করবো ইনশাল্লাহ তার পরের দিন ইনশাল্লাহ তার ফল। এটার জন্য কোন জরিমানা হবে না, আমার জেলও হবে না, কিন্তু আমি মোবাইলের নম্বরে বলে দিব আমার বৈধ কাগজপত্র আসলাম মোবাইল, যে এই জিনিসটা আপনার সত্যি তৈরি করেন।
ওকে, তো আপনি যখন ক্লাস 8-9 পড়েন এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে মাথা ঘামানোর প্রশ্নই ওঠে না, সেই বয়সই না, কিন্তু বইয়ের কারণে আপনি এগুলো দিয়ে আপনি
মাঝে মাঝে আর কেউ জিনিসটা আমি দেখতাম,
এগুলো তো এক ধরনের বকে যাওয়ার মতো ব্যাপার স্যাপার হয়ে গেল। ওকে, তারপর
তারপরে যে সুদের ব্যবসাটা নামাজে ওই হুজুর আমাকে এটা বলতেন যে এটা তোমার ঠিক হয় না, যে তুমি যে নামাজ পড়ো তোমার তো সুদের ব্যবসাটা করা ভালো হয় না। তখন কিনা আমি ওই সুদের ব্যবসা যে কোনো হুজুরের কথা বলার পর আমি সুদের ব্যবসাটা মানে বাদ দিয়ে দিলাম। বাদ দেয় ওই যে ছাগল পড়তাম গরু কিনা মানুষের কাছে বর্গা দিতেন, এভাবে করে আমার ক্যাশ ক্যাপিটাল মানে ছোটকালের থেকে আমার একটা মোটামুটি ভাবে হাতিয়ে আমার মানে সোলার মতো।
যখন আপনি মামলাতে পড়লেন তখন এই ক্যাশ গুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এবং আপনাকে কোন এক বন্ধু বললো যে কোথা থেকে আপনাকে টাকা ইনকাম করার জন্য কোন কোয়ালন্দ সর্ববৃহৎ পতিতালয়ের কথা বলছিলেন আপনি। হ্যাঁ শুনি, তারপর
তখন কিনা আমি ওখানে গেলাম, বন্ধু বললো তা তো তোর সুদের ব্যবসা বাদ দিলি, এখন তো তোর তো আসল টাকা দেয় ফুরাই যাবো, তুই আমি কি করবি, এখন টাকা নিয়ে আসি, কোন জায়গায় যে নিবো কিভাবে যে নিবো এই বিষয়ে কোন কথাই সে আমাকে বলে নাই। তখন কিনা আমাকে নিয়ে যায় আমি দেখি আমি জীবনে যাইনি আরিসাঘাট, বিশাল একটা নদী, বড় বড় ফেরি, আমি জিজ্ঞেস করি দেখি বলে এটা ফেরি এটা লঞ্চ, তা আমাকেও লঞ্চে না নিয়ে ফেরিতে নিয়ে গেল। ফেরিতে নিয়ে ও পারতো আমার কোনদিন যাওয়ার অভ্যাস নাই, যাওয়ার পরে আমাকে সে ওখানে যায় আমার দুইটা মেয়ে দিলে, মানে আমি পল্লীর ছেলে তোমন তো ওই ধরনের হইলো, এত দূর আমি ওই ধরনের জানো না, মানে আমার কান্না কান্না করেছে নিয়ে আমার টাকা, আমার পকেটে ছিল 200 টাকা, আমার টাকা মানে সে নিয়ে গেল
মেয়ে দুটো।
হ্যাঁ, তাহলে আমি বলি আমার যে 200 টাকা নিলে আমি যাবো কেমনি, সে বলে টাকা উঠিয়ে যাবি এই প্যান্ট শার্ট উঠিয়ে যাবি বেশি কথা কইলি,
মেয়ে দুটা
আনাল তুই আগে মান সম্মান মতো ভাগে। তা আমি এখানে ওই আমির হামজা যে নামটা বললাম ও আসলো, ও আমার টাকা দিয়ে মানে পরে আমার আবার আমার নিজের এলাকায় নিয়ে আসলো। তিনি আসার পর ওখান থেকে আমার তার সাথে যাওয়ার কারণের জন্য যেভাবে ওখানে আমি যে তার সাথে এটা অভ্যস্ত মানে বেড়ে যাই, আর এদিকে যে একটা কথা বলছিলাম আমি রোশন আরার কথাটা বলছিলাম, ওনাকে আমি খুবই জীবনে
অভ্যস্ততা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে এক ধরনের মেয়েদের সাথে একটা অনৈতিক সম্পর্ক তৈরির অভ্যাস, সেই অভ্যাসে আপনি পড়ে গেলেন এবং সেটা পুত্তালয়ে গিয়ে। ওকে, আমি ঠিক বুঝলাম না, এখানে আপনাকে নিয়ে গেল টাকা রোজগার করার জন্য, আপনার এখানে তো টাকা লস হওয়ার কথা,
লস হয়ে গেছে আমার।
তাহলে টাকা রোজগারের জন্য ওখানে কেন নিয়ে গেল? আমি
নিয়ে গেল মানে সেও তো ওখানকার একটা তার যে সে যায় তার তো, যেমন আমি এখানে আসছি একা, আমার একজন লোক হলে তো ভালো হয়, কিন্তু সে ওখানে প্রতিনিয়ত যেত, মানে সে আমার এমন একটা বোকা টোকা দিয়ে নিয়ে মানে তার একটা পার্টনার হিসেবে আমার যাওয়া আসার মানে মানে আমার টাকা আরো লাভ না করে আমার লসের দিকে নিয়ে গেছে।
ঠিক আছে, বুঝতে পেরেছি।
মানে আমার ক্ষতি করাইছে নিয়ে, মানে আমার যদি ভালো মতে তা আমার নিয়ে এখন একটা অভ্যস্ত করাই ফেলাই দিল। এখন ও যে মানুষটার কাছে ভালো সম্পর্ক ছিল ওই মানুষটা আমারে বলে আপনি ওই যে হামজার আপনি অমুক জায়গায় নিয়ে যান, মানে তার সাথে আমার একদিন মানে কলেজে খুব একটা কথা কাটাকাটি হয় মানে খুব তুমল ভাবে আমার একটা বেকার দেখার বাচ্চা। আমি বললাম আমি করছি কি, তার কাছে আপনি জিজ্ঞাসা করেন এর মধ্যে দায়ী কারা? তো পরবর্তী যে কোনো ভাবে ওই আমির হামজা মানে আত্মহত্যা করে।
কেন আত্মহত্যা করে?
আত্মহত্যা করলো ওর সাথে না একটা ঝগড়া লাগছিল, যে আমার দুজন এক জায়গায় হয়েছি ঘটনার কাছে বলছি, সে বলছে তুমি আমাকে বিয়ে করো, বিয়ে না করে অমুক জায়গায় যাও, করার পর আমার নষ্ট করো, যত করলো তোমার কথা। কিন্তু আমি যে কথাটা বললাম,
আপনি পুরো বিষয়টা পরিষ্কার করে বলেন, আমি বুঝতে পারছি যে আত্মহত্যার মধ্যে আপনার সংশ্লিষ্টতা ছিল।
হ্যাঁ,
আমরা সেই বিষয়টা পুরোটা জানতে চাই, কিভাবে ঘটনাটা ঘটেছে।
মানে ঘটনা ঘটলো আমি বললাম যে তুই আমার এখানে নিয়ে গেলি, তা তুই যারে বিয়ে করবি পছন্দ কর, তার কাছে বলছ যে কাদের আমাকে সেখানে নিয়ে গেছে, এই কথা তো ঠিক নাই। তুই আর আমি এক ক্লাসে পড়ে আমার বন্ধু মানুষ, তুই বলতে পারছ তোর জন্য দায়িত্বে আমার, তুই তুই টাকার কথা বলে একটা কাজ দিবি এই ধরনের একটা কথা বলে আমার তুই নিয়ে গেছ, আমার ওখানকার গন্তব্য স্থানে নিয়ে এখানে অভ্যস্ত বানিয়ে ফেলাই দিস, তা আমার তো বরং লাভ হয় নাই, তুই আমার লস করছ, আমারও তুই লস করছ, ওরও তুই লস করবার নিস। সে বলে উত্তর কি, দুজন যখন এক জায়গায় হয়েছি,
ওর যে মেয়েটাকে বিয়ে করবে ওই মেয়েটা জানলো কিভাবে আপনার কাছ থেকে? আমির হামজা তো বলার প্রশ্নই
ওঠে না।
তাহলে মেয়েটা জেনেছে আপনার কাছ থেকে?
আমার কাছে কোনো জেনে নাই।
তাহলে কার কাছ থেকে জেনেছে?
তাহের নামে একটা বন্ধু ছিল, মানে সেইটি তারে বলছে এই দুজন অমুক জায়গায় যায়। আমি স্বীকার করছি যে আমার এইভাবে করে আমার সেই নিচ্ছে, কিন্তু আমি তো আর ব্যক্তিগত যাই নাই, আমি তার জানি না, কিন্তু তাহার নিয়ে আমার ওই দেখাটা নিশার মধ্যে মানে ফালিয়া দেওয়ার করছে, আমি তা নেন বলতে পারিনি।
ওকে, তারপর কি হলো?
হ্যাঁ, তারপরে ওনার সাথে খুব কথা কাটাকাটি হলো, করার পরে নিচে নিয়ে পড়া যায় এই কথাটা সেই মেয়ে যে তুমি বারবার আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, সে বিয়ে করবো না। না জানার পর ওই মেয়ে যাই করছে ওর বাড়ি গেছে, ওর মার কাছে বলছে যে আমার এরকম করছে বিয়ে করেন, এরকম করছে আজে বাজে কাজ করছিল, আর ওখানে সব খারাপ বানিয়ে কেন গেছে, এই কথা বলনি ও লাস লাস যায় আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে ওই জন্য একটা মামলার মানে প্রক্রিয়া শুরু হয়, সেখানে আমি যে পরবর্তীতে তার বাসায় যে মেয়েটার নাম ছিল তাহেরা, আমি যে বললাম যে তাহেরা পা আমি তো এরম এরম করার পর সত্য ঘটনায় বলছি, যেভাবে হোক আমি তেমনি সহজ সরল মানুষ, কিন্তু আমি একটা মামলা নিয়ে জুল বানিয়েছি। তারপরে আরোটা মামলার মধ্যে যদি পড়ি তা তো আমার জানি খানে আমার মনে না যোগ, কিন্তু এর মধ্যে আমি আদতে জড়িত না। তো পরবর্তী এইভাবে বলার পর আমার একটা ঘনিষ্ঠ লোক তার একটা মুরব্বী পর্যায়ে তারে ধরলাম, তারে আমি মানে ১,০০০ টাকা মানে ব্যক্তিগত ভাবে বললাম যে আপনি একটু মিটিয়ে দেন। তো ওই মেয়ের পরিবারে নিয়ে আমার যেভাবে গোপনে আমার অন্য ওখানে মানে ৮,০০০ টাকা মানে আমার কাছে মানে নিল, নিয়ে আরো কিছু দিয়ে ওই কাজটা মানে ডিসমিস করে পুলিশ আসার আগে মানে জিনিসটা দাফন করে ফেলাই দিল। কিন্তু আমার মানে মামলায় জড়ানোর জন্য খুবই একটা মানে চেষ্টা করে, কিন্তু ওই আমার এইভাবে নিয়ে করার পর যখন কেন হইলো, কিন্তু হইলো তো আমি যেখানে গেছি ওখান থেকে আমি আর আগে কর্মত মানে সুইটে আশা করতেছি না।
আপনি ওখানে নিয়মিত যাচ্ছেন?
হ্যাঁ, ওখানে আমি যাই, কিন্তু আমি ওখানে সুইটে আশা করতেছি না, মানে ও মরণে মানে লাগে যেন আমার আরো বিপদ আরো বেশি ঘনিয়ে গেল। তো ঘষায় যাওয়ার পরে আমার ওই কলেজেরই অন্য একটা লোক তার বাড়ি ছিল বেশি সম্ভব মাদারীপুর, তার ভাষ্য মতে ওই মানুষের সাথে যে আমার ওখানে দেখা, আমি একাই গেছি, যাওয়ার পর ওর সাথে আমার দেখা হয়ে যায়। দেখার যাক বন্ধু,
কি নাম ছিল ওনার?
ওনার নাম ছিল জাকির হোসেন, জাকির হোসেন নামে, কিন্তু উনি বলতো ওনার বাড়ি মাদারীপুর, কিন্তু ঠিকানা মানে ভাবে জানা নেই। তো মাদারীপুরে জাকির হোসেনের কাছে ওখানে যাওয়ার পর, যাই যাওয়ার পর ওখানে আমার একটা লোক দেখানোর পর খুব মিষ্টি হাসি খুশি একটা মেয়ের সাথে, নতুন সে মেয়েটা আমার সাথে তার দেখা হয়ে যায়। সে কথা খুব কম বলে, খুবই চেহারা কায়দা ভালো। তাকে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি, বেশিরভাগই নাগা জানে আমার কাছে হিন্দিতে কথা ওরা ওরা বলে, কিন্তু ওনার ভাষ্য মতো উনি বললো আমার নাম রীতালাল খিসা। এই রীতালাল খিসা নামে একটা মেয়ের সাথে আমার ওখানে একটা সম্পর্ক হয়, সে আমাকে মানে যাওয়ার সময় তার সাথে ভালো সম্পর্ক হয়, উনি আমাকে তেমন একটা টাকা পয়সা নিত না, মানে আমার কথাবার্তা চালত না, আমার ঘটনা শুনলো, খুব ভদ্রলোক। উনি করতো ওখান থেকে যে ইন্ডিয়াটা যে আছে ইন্ডিয়ার সাথে উনি একটা ব্যবসা করতো, উনি আমাকে একদিন বলে যে আমরা একটা ব্যবসা করবো, তুমি এই ব্যবসার মধ্যে আমার সাথে সম্পর্ক থাকো। এখন ওখানে যায় দেখি ভালো কাজ বলতে কোন কাজ আর দুনিয়ার চিন্তা কারো নাই, মরবো যে মানুষ এই চিন্তা ওই জায়গায় কারো নাই, ওই জায়গা হলে পৃথিবীতে আসছি রং তামসা করে খাইয়া দেয়া মরে যাবো, পরে দেখা হবে তাই, কিন্তু আমি তার মধ্যে জড়াই নাই।
কি মানে আপনি আমাকে এভাবে বললে হবে না আক্ষরিক অর্থে, আপনি কি দেখলেন কি হচ্ছে ওখানে? আপনি আমাকে
উনি আমাকে বললেন
বিতালাল খিশান নামে আপনার সঙ্গে পরিচয় হলো এবং সে আপনাকে ইন্ধন যোগালো কোন একটা জায়গায় যাওয়ার জন্য।
উনি বললেন যে আমি ভারত থেকে একটা জিনিস এনে দেবো, তুমি আমার পার্টনার হিসেবে কাজ করো। তো আমি জিজ্ঞাসা করলাম কি হবে, কি কি কাজ? উনি বললো যে মশলা আছে, লবঙ্গ আছে, দারুচিনি আছে, এগুলো যদি তুমি করো ঢাকায় না তুমি বিক্রি করতে পারবা, তুমি অনেক টাকার মালিক হইবে। আমি কইলাম না, এই ব্যবসা তো আমি করি নাই, এই ব্যবসা আমি করবো না, আমি লেখাপড়া বাদ অন্য কাজ আমি করবো না। তো তারপরে যাওয়ার পরে উনি যে কোনো ভাবে ডেট নিয়ে, তখন তো ওই মোবাইলের যুগ ছিল না বা সাধারণ মানুষের কিছু মোবাইল ছিল না, উনি তখন কলে কি ওখান থেকে আমার মানিকগঞ্জ একদিন ডেট করে আমার সাথে বেড়াইতে আসে। আসার পর উনি আমাকে মানিকগঞ্জ, তারপর আপনার সাভারের নবীনগর এবং ঢাকার যে লালবাগ কেল্লা, এখানে উনি আমাকে নিয়ে ঘুরে। ও তখন ছিল 500 টাকার নোট, 1000 টাকার নোট ছিল না। উনি আমাকে ঘুরবার গেলে ওই 500 টাকার নোট 2টা করে নোট দিত
অকারণে
অকারণে। আসার পরে আমার উনি 2টা নোট দেয়, যেখানে গেলে যে আমাকে উনি 2টা, উনার ওখানে গেলে উনি আমাকে তো তুমি কি খাইবে, আমি কইছি চিংড়ি মাছ বা ভাম মাছ, খুব ভালো ভাম মাছ তো পাওয়া যায় না, তোমার চিংড়ি মাছ দেখাবাই। চিংড়ি মাছ খাওয়ানোর সময় উনার সাথে যদি আমার অবৈধ কোন সম্পর্ক হয় টাকা না নিয়ে, উনি আমাকে আসার সময় 500 টাকা দিয়ে দেয়, কিন্তু উনি আমার মানিকগঞ্জ আসেনি। আসার পরে ওইভাবে আমি একটা লোকের কাছে বললি, আমার খুব ঘনিষ্ঠ লোক, তো উনি ওনার সাথে দেখা করে উনি গেল সেই বর্ডারে, এই যে আপনার এলাচি লবঙ্গ দারুচিনি আছে না, এগুলা ব্যবসা করার জন্য। তো উনি কয়েক তারিখ মানে ঢাকায় এই ব্যবসাটা করে, এলাচি লবঙ্গ দারুচিনি তারপরে কলম। কিছুদিন করার পর এরা দুইজন মানুষ, ওরা খুব জাকজমক পয়সার মালিক হইল। পরবর্তী তারিখে মোটামুটি 5-7 মাস করার পর যশোর একটা বর্ডার আছে বেনাফুল, বেনাফুল ওরা গ্রেপ্তার করেছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট আর একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। ঠিক রাত 12:06 আমাদের আজকের অতিথি যিনি আছেন আব্দুল কাদের, তাকে নিয়ে আবারও আমরা ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা গড়বে।
Charge yourself.
Amra shobai achi jiboner kache kachi, sundor ragami ta ta gorbe. Mone rekho tiger, royal tiger jitbe. Ganer chonde nasbe, mone rekho tiger jitbe. Mone rekho
charge yourself.
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে আব্দুল কাদের, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। আব্দুল কাদের কাছে আমরা ফিরতে চাই, তবে তার আগে বলছি প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষের কাছে তুলে ধরবেন, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক এবং আপনি তাদেরকে সচেতন করতে চান যে আপনার মতো জীবন যেন কখনো না হয়, তাহলে তাদেরকে এই রকমের প্রায়শ্চিত্ত করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, তারপর ফোনের ডিরেকশন অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আব্দুল কাদের, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
তখন কিনে আসার পরে যশোরে যে সারসা ঘাটটা আছে, বেনাফুল ঘাট, এখানে লোক গ্রেপ্তার হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে এখানে ওরা কারা কারা জড়িত, এটা আমি ছিলাম না, ওই ব্যবসার মধ্যে আমি জড়াইও না। কিন্তু আমার ছিল তার সাথে একটা উঠা বসা। কিন্তু এভাবে করে ওরা ধরা পড়া গেছে, চালান টালান ছিল সব কিছু ওদের নষ্ট হয়ে গেল। মানে আমার যেমন টাকা পয়সা ছিল সুদের, আমার তো সব নষ্ট হয়েছেই। মানে এই জায়গায় করে আমার সাথে করার পলনে ওরা যে দেখা করে ওরা কোটিপতি, ওরাও মানে নষ্ট হয়ে গেল। তো উনার করার পর আমি ওই জায়গাটা মানে কিছুতেই বলতে পারিনি। এই যে প্রতিতলার কথাটা বললাম, মানে আমি বলি যে টাকা নাই, উনি গেলে পরে আমার 500 টাকা দিয়ে দেয়। বাবা কোনো জায়গায় ঘুরলে দেখা যায় 500 টাকার 2টা নোট উনি আমাকে দেয়। তো এভাবে তোনার জিজ্ঞাসা, ওনার সাথে একটা লোক থাকে, তোনার কাছে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলাম, জাফা আপনার বাড়ি কোথায়? উনি কথার মধ্যে বলো, আমার বাড়ি নেপালে, আপনি এখানে কি ব্যাপার আসলেন? আমি ভারতে পতিতলায় থাকি, তোমাকে আমি ওখানে নিয়ে যাবো, তোমাকে নিয়ে আমার জায়গাটা আমি তোমাকে দেখাবো। কিন্তু যারা এই কাজ করে তারা তো কেউ লোক ভালোই থাকে না। কিন্তু আমার কাছে টাকার কথা বলে আমি হামজার নিয়ে গেছি ওই জায়গায়, আর নিয়ে এলে আমার পুরোপুরি অভ্যস্ত বানিয়ে ফেলাই দিছে। কিন্তু সেখানে নিয়ে উনি আমাকে একদিন বসাইয়ে ওই গোয়ালন দই পতিতলে বাইরে এসে, রেল রাস্তা আছে এখানে, উনি চেয়ারে বসে চা খায়, আমি খাই না, চা পান পিছিয়ে কাটে খাই না। আমাকে বলে যে তুমি যদি আমার সাথে মদ গাঁজা হিরোইন এগুলা ব্যবসা যদি করো, তুমি খালি পদ্মার উপর দিয়ে ঢাকা পর্যন্ত তুমি একটা সেল্টার দিবে, তোমাকে যা করার দরকার আমি জীবনে তোমাকে সবই করে দিব। তা আমি বললাম এগুলা করবো, আমার তো কিছু চালান পাতি নাই, আমি এমনি কিছু কইরা আমি যা করছিলাম সব আমার শেষ হয়ে গেছে, এখন এটা কি করা যায়? তো ওখানে আমার যে নামটা এই আব্দুল কাদের, উনি কিন্তু আমার এই নামটা জানতো না। মানে কোন জায়গায় গেলে এই নামটা আমি ব্যবহার করি, যা কাগজপত্রের নাম, এই নাম আমি কোন জায়গায় ব্যবহার করি না। আজিজ নামে মানে আমি বেশি পরিচিতি। কিন্তু লিতালাল খিসা যে উনি জানতো আমার নাম হলে কামাল পাশা, প্রকৃত নাম ওনার কাছে আমি বিশ্বাস পাইনি, কিন্তু আমার টাকা দিত বিদায়। তো এইভাবে করার পর ওখান যে আমি রাজি হই না। কিন্তু একদিন এসে আমার ছদ্ম বেশে দুইজন লোক আমাকে তুললো ওই রেল রাস্তায় থেকে, রেল রাস্তায় থেকে দৈরে আমাকে বলে তোমার নাম কি? আমি বললাম আমার নাম তো কামাল। কয় তোমার থানায় যেতে হবে? আমি বললাম কারণ? কয় তোমার নামে কেস আছে? আমাকে ওখান থেকে নিয়ে পূর্ব দিকে আইসে চৌরাস্তা আছে, তিন রাস্তার মোড় ওখানে বললো। আমি বললাম যে স্যার আমি একটু প্রসাব করবো, এ কথা বললাম। বলার পর প্রসাবের কথা বললে দান খেত আছে, আমি ওদের দৌড়াইলাম, আমার আর ওই দিন ধরতে পারলো না। কিন্তু প্রসাবের কথা বলে আমি ভাগছি। তো ভাগার পরে যখন কিনে গেছি আসছি, কিন্তু উনি যেভাবে ওকে কলেজে আবার নিহত মানে আমার কোন জায়গায় পাইবো, উনি উপার থেকে আমার এই পারে আসছে। পরবর্তীতে আমার এসে বললো তোমার ওই দিন পলাইছো কে? তোমার ভয় দেখাইছি আমি, তুমি পলাইছো, তোমার নামে কেস আছে না, এই কথা বললো। তো পরবর্তীতে ওখান থেকে আমার বললো তোমাকে একদিন নিয়ে যাবো ঢাকা লালবাগ কেল্লা, দেখবা রাজা রায় না কত মানুষ ঘুরতেছে, বইরা আমার দেখালো যাদের টাকা আছে তাদের পোশাক ভালো, যাদের টাকা নাই তাদের পোশাক ভালো না, তুমি আমার সাথে ব্যবসা করো। তো এই কথা বলতে বলতে যেভাবে হোক আমার পরে ইন্টারমিডিয়েটের পরে আর লেখাপড়া মানে আমার আর হইল না। কিন্তু ওখানে আমি নিহতই মানে আমার মনে ধরলে আমি যাইতাম ওনার ওখানে। তো ওখানে যে আরো মানুষ দেখলাম ওখানে আসছে, আর ওনার সঙ্গে যে লালবাগে আসলাম, আসার পর ওখানে আমি জীবনের আগে কোনদিন ঢাকা লালবাগে কেল্লার ভিতর আসিনি। মানুষ ওখানে আরো দুই তিনটা মেয়ে, ওই মেয়েরা বললো যে কি তা তুমি অন্য একটা ব্যবসা করো, কি তুমি টাকার ব্যবসা করো। তো টাকার ব্যবসার একটা প্রস্তাব আমাকে দিল সে, যে ভারতের যে আমনকনন আছে ওখানে একটা টাকার ব্যবসা করে নকল টাকার।
আচ্ছা,
ওই নকল টাকাটা তুমি আমারে 40,000 টাকা দিবে, আর তোমার আমি 1,00,000 টাকা দিব। মানে এটা সাপ্লাই করতে পারলে তোমারে দেওয়া হবে বলে মানে 60,000 টাকা তোমার লাগে ব্যবসা। কিন্তু এইভাবে আমি যে কোনো ভাবে হোক আমি এটা রাজি হইনি। কিন্তু উনি আমার পাশ ছাড়ে না, মানে এবার ওনার কোন লোক নাই শক্ত মানিকগঞ্জে না থাকার কারণে আমার এখানে কি একটা অভিযোগে থানায় এক জিডি করছে। সেই জিডিতে আমার তখন এই যে এখন লালবাগ থানাটা হয়েছিল আপনার শহীদনগরে, তখন লালবাগ থানাটা ছিল হয়তো জেলখানাটা আছে না, ওখানে আমার ওখানে একদিন নিয়ে গেল। কিন্তু হ্যান্ড কাপ টেন কাপ দিয়ে না, তাগলু তাগুনিয়া আমারে বলে যে এরম এরম কাজ হয়েছে, এই লোক করে আজে বাজে ব্যবসা করে। তখন আমি বললাম স্যার দেখেন আমি আমি সব কথাই বললাম। কিন্তু লোকটা একটু বয়স্ক দাঁড়িয়ালা, তখন ওই যে লিতালাল খিসাজের নাম না, উনি ওখানে যায় নাই, ওই দুজন পুরুষ আর দুটা মহিলা যে আমার খুব একটা চাপ সৃষ্টি করলো। যে চাপ সৃষ্টি করে আমার পকেটে তখন 500 টাকা ছিল, এই 500 টাকা ওই পুলিশে রাখলো না, ওই যে সাথে দুজন লোক আছে না, ওই দুজন আমার টাকা নিয়ে গেল। নিয়ে যে আমি পথে তার সাথে ঝগড়া করি যে আমার এইভাবে কইরা কি কারণ, আপনার তো সম্পর্ক আছে, আমি তো বারবার করবো, আমার কিছুই নাই, হানি আমি আর রাস্তার ফকির, আমার সবকিছু শেষ হয়েছে, আর কোনো মানুষ আমার ভালো জানে না, আমি খুব খারাপ লোক এটাই জানি। কিন্তু কি একটা যারে আমি তো এইভাবে বাফা আপনার সাথে আমার এটা সম্পর্ক রাখা ভালো না। কিন্তু উনি মাঝে মাঝে তো মানিমা যাইছে আমি যে জায়গা থেকে আমার সন্ধান করে। কিন্তু নিয়ে পরবর্তী যখন কিনা আমি ওখান থেকে গেলাম, এটা করলে তোমার ভালো হয় না, আমি গেলাম না এই ব্যবসার মধ্যে আমি যারা আপনার সাথে আমার যে ব্যবসাটা আছে আমি মাঝে মাঝে যাই, এইটাই ভালো লাগলে আমি যাবো, না হলে আপনার কাছে আমি যাবো না। তো পরবর্তীতে এইভাবে উনি আমাকে মানে আমার কাদের নামটা যে এই নামে না, আজিজ নামে, কামাল নামে, উনি আমার কতরি মানে মামলার কাগজ দেখাইল, গোয়ালনন্দ কটা মামলা হয়েছে আর ঢাকায় কটা মামলা হয়েছে এভাবে দেখাইলো। এই ঢাকা থেকে আমার উনি নিয়ে করছে কি, যে শ্যামলী আছে না, এই শ্যামলী থেকে আমার উঠাইব গাবতলি থেকে গাড়িতে। তখন তো ঢাকা আমি আর তাসি নাই, এই শ্যামলী থেকে এই শ্যামলী গাড়ি যায় কিন্তু বর্ডারে, এই বর্ডার আমার এই গাড়িতে চড়াইছে, এটা নিয়ে তোমার মানিগঞ্জ নামাই দিব। তো আমি গাড়িতে চড়ছি মাত্র গাবতলি পর্যন্ত, যখন গেছি যানজটে তখন আমি ঠিকই দেখছি যে আমি গাড়িতে যেতেছি, কিন্তু গাড়িতে এখানগণে যাওয়ার পরবর্তীতে যখন আমি গেলাম পরে আমি কিভাবে পদ্মাপার হয়েছি আমি বলতে পারব না, কিন্তু আমাকে নিয়ে দেখিকে এই যে সার ষাটটা ঘাট আছে না আমার সেই ঘাটে নামাইছে। তো এখানে কয় আমার এই জায়গা আনছেন আমার দিবেন মানিগঞ্জ নামিয়ে, কয় তোমার আমার জায়গায় নিয়ে যাবো। তো ওখানে কনে করার পরে আমি খুব জোরাজোরি করি, কিন্তু আমি আর একটা শ্যামলী গাড়ি আছে ওই গাড়িতে আমি নেই ফাল দুইটা বসি, কিন্তু আমি উঠতে পারি না, আমার যতটুক শক্তির দরকার গাইয়ে অতটুক শক্তি তখন আমার নাই। তখন কিন্তু মানুষ দেখতে চাপলো চাপার পর ওরা বাইকে গেল। আর একটা লোকের সাথে তার নাম ছিল হইলে রাকিব, রাকিব নামে একটা লোক ওনার বাড়ি দৌলতপুর, ওনার সাথে এর সাথে উনি জড়িয়ে যায়। পরবর্তীতে এই ব্যক্তি করছে কি, অন্য মাঝে যে আপনার রাকিবের কথা বললাম, এই রাকিবের উনি পটাইছে, উনি পটিয়ে এর ঢাকার ভিতরে না তোর বাড়ি ঘর আমি চিনি না, এই ঢাকার ভিতরে এই ব্যবসা শুরু করাইছে। কিন্তু এই ব্যবসা শুরু করানো উপরে এটা গ্রেপ্তার হয়, এই গ্রেপ্তার হওয়ার পর মানে আমার নামে ওর বই একটা কেস ফাইল করে, এই কেস ফাইল করে মানিগঞ্জে দৌলতপুর থানায় জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর দেখলো এটার মধ্যে আমি কোন জড়িত না বা করার পর না, কিন্তু আমার ছেড়ে দিল, তারপরে হ্যাঁ আমার 2000 টাকা লাগছে। কিন্তু পরবর্তী তার বউ নিয়ে অনেক বিচ্ছেদ হয় এই রাকিবের যে বউটা, পরে এটা নিয়ে ওটা কেলেঙ্কারির মধ্যে পরবর্তী মামলা হয়েছিল, ওটা আপোষ করা হয়েছে, ওটা মামলা কাগজটার কেজ আপনার এখানে এখানে আনছি আমি আর কি, হ্যাঁ ওটা আপোষ হয়ে যায়। তো উনি এইভাবে মানে বিভিন্ন গন্ডগোল কইরে আমার সাথে মানে উনি ব্যবসা করবার যে উনি এর মধ্যে কইরা যায় টিকতে পারেনি। তো পরবর্তী যখন কিনা আমি আসি আমার এলাকায়, এগুলো আমি সবকিছু বাদ দিলাম, এখানে বাড়ি থেকে দেখতে পারে না, সমাজের লোক তেমন ভালো কয় না, যে ঠিক মতো আসি নে খাই নে, মা বাবের কথা শুনি নে, বোনের সাথে সম্পর্ক ভালো নাই, তখন কিনা আমার এখানকার আই না আমার মানে বিয়ে করানোর চেষ্টা করে। তো বিয়ে করানোর চেষ্টা করা বুঝে যে আমার রোশনার আসলো, ওই রোশনার সাথে আমি বিয়ের মানে প্রস্তাব দিই, কিন্তু এই প্রস্তাবটা আমার এই কাহিনী শুনে মানে আমার বাবা মা মানে এই মেয়েটা আনতেছে না, মেয়েটাকে বলে যে এই মেয়েটাকে ভালো সুন্দর একটা ফুটফুটে মেয়ে, ওর সাথে দিলে সংসার করবো না, মেয়ের নাই বাবা মেয়ের নাই মা এই মেয়ের সাথে। কিন্তু বাবার সাথে আমার একটা মানে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় যে আমি তাকে বিয়ে করবো, সে বলে না তোমাকে এটার বিয়ে করা যাবে না। তো পরবর্তীতে তাকে আমি মানে নিজেই বলি যে আমি তোমাকে বিয়ে করবো, কয় না তুমি কিভাবে বিয়ে করবা, তুমি ইন্টারমিডিয়েট পাশ করে আর কোন লেখাপড়া করলা না, আর আমি তো এখানে ডিগ্রি পাশ করছি, আমি কি মানে বিয়ে বসে, আমি কই তাতে কি ডিগ্রি পাশ করছো, ডিগ্রি তো তোমার সার্টিফিকেশন তুমি জান, অন্য মানুষ তো জানবো না, তো অন্য মানুষ যদি না জানে বিয়ে বসায় তো দোষ নাই। কিন্তু পরবর্তীতে যে কোনো ভাবেই হোক তার সাথে মানে আমার বিয়েটা হয় না। তারপরে এদিকে আমার যে বন্ধু বান্ধব আসিল এই কাজে আজে বাজে কাজে জড়ানি, তারাও আমার সাথে তেমন একটা সম্পর্ক রাখে না, আমি জায়গায় গেলে মানে কাইটা পরে বলে লোক ভালো না, এই ধরনের কথাবার্তা হয়। হওয়ার পর মানে আমার বাবা পরে বিয়ে করানোর জন্য একটা পাত্রে দেখে, তার নাম ছিল কল্পনা, কল্পনার সাথে বিয়ে ঠিকই হয়, ঠিক হওয়ার পরে আমি সেখানে যাই, তারাও আসে, বিয়ের দিন হয়, দিন হওয়ার পরে আমি ওই দিন বাড়ি থাকি না, মানে যেদিন ঠিক হয় আমি বাড়ি থাকি না। পরবর্তীতে বিয়েটা যে কোনো ভাবেই হোক ভেঙে যায়, পল্লী এলাকায় তো সামাজিক ভাবে একটা চাপ থাকে, এই চাপ থাকার কারণের জন্য আমার বাপের উপরে খুব মানে একটা ভীষণ চাপ সৃষ্টি করে ফেলাই দেয়, তারা চাপ সৃষ্টি করে। তো পরবর্তীতে ওটা বাদ দেয়, আমার দুলা ভাই আছে সামাজিক লোক, আমার জায়গাটা বিয়ে ঠিক করবার জন্য চাই, আমার ঘনিষ্ঠ বন্ধুর নাম বললাম দুলাল।
আপনি কেন মেয়েটাকে বিয়ে করলেন না, দেখলেন সবকিছু ঠিক আছে কিন্তু মেয়েটাকে বিয়ে করলেন না কেন?
ওটা বিয়ে করলাম না, কি মজা হইলো, আমি ওখান থেকে আসলে ওই যে বললাম ওখানে যাই, ওখানে গেলে এখানকার যে একটা ভালো মন্দ জিনিসটা এটা আমি বিবেক বচনে সই রাখতে পারিনি,
মানে পতিতালয়ে চলে গেলাম।
হ্যাঁ অনেক গেছি, আমার
কোনো আপনি পতিতালয়ে যাচ্ছেন নিয়মিত?
হ্যাঁ আমি ওখানে যাই। তো এখানে গেলে এখানকার দামি মানে আর মনে তেমন রাখতে পারিনি, যে তারা আমার টাকা পয়সার অনেক লোভ লালসা দেখাইছে রেতালাল কৃষা, কিন্তু আমি টাকা পয়সার মুগ্ধ হই নাই, টাকার প্রতি আমার তেমন একটা লোভ লাগে থেকেই, এখন আমার টাকার প্রতি তেমন একটা লোভ না। তো তারপর আবার একটা আমার ঘনিষ্ঠ লোক দুলাল, আর এক বিয়ানের সাথে আমার একটা বিয়ে ঠিক হয় আমার বাড়ি ছেড়ে সামান্য একটু দূরে, ওটাও মানে আমার 25,000 টাকা দুই বড়ি স্বর্ণ দিব, বিয়ে বিয়ে ঠিক হয়, ঠিক হওয়ার পর ঘনিষ্ঠ সম্পর্ক, তারা বলো তুই যদি বিয়ে করস তাছাড়া আমার কাছে বলবি, আর বিয়ে যদি না করস তাহলে তুই আমার কাছে বলিস না, কেন বলবি না তুই, যে একটা গন্ডগোল বা অনেক কাজে তুই গন্ডগোল করস, আর এই যদি বিয়ে না করস তুই যেটা পছন্দ করস আমরা ওইটাই তোর এনে দিব, কিন্তু তুই কলে গন্ডগোল করবি না। পরে এইটাও বিয়েটা দিন ধার্য হয়, তারা টাকা পয়সা নিয়ে 25,000 টাকা নিয়ে গার্জেন পর্যায়ে আসে, আসার পর সামাজিক ভাবে বসে আমার আব্বা বলে আমি টাকা ওরা ছাড়া নেবার পারবো না, আমি টাকাটা যে নমো বলে বিয়ে এমনি করে না, ও বিয়ের কথা কয়ে এই যে 3-4 দিন কোনো থেকে আসে, আমার একটা মানুষ সম্মানের ব্যাপার, আমি একবার বেজত হয়েছি, তখন কিনা উনি টাকা না নেওয়া আমার দুই দিলা ভাই আছে আর সমাজ প্রতিবেশী তার কাছে বলে টাকা না, আমাদের বড় দিলা ভাই বললো টাকা তো এইভাবে নিবো না, আমরা বিয়ের দিনই মানে স্বর্ণ আর টাকাটা তোমার প্লেটের মধ্যে দিয়ে দিবে, এই প্লেটের মধ্যে দিলে
যৌতুক,
হ্যাঁ যৌতুকটা এইভাবে। আমার বললো তো 25,000 টাকা নিশ্চয় চলে নাকি, আমি কইছি যৌতুক না আর ইচ্ছা আমার আগে থেকে মানে কোনোদিন নাই, আমার টাকার প্রতি লোভই নাই। মানে আমি দুলাবের কাছে বললাম যে রোশনারা যে ধরনের চেহারা ছিল আমার ওই ধরনের একটা মেয়ের দরকার, ওটা আমার দরকার না, এ কথা আমি বললাম। পরে দুলাল বললো আমার বিয়ে আন, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, আমিও বিয়ে করছি। ও বললো যে আমিও তো একটা মানুষ আমার গ্রামে পছন্দ করতাম করতে পারিনি, পরে আমি আমার ভাগ্নির বিয়ে করছি, বিয়ানের মেয়েকে কি আমি বিয়ে করছি সে করছে, বোন এখামো কোনো গন্ডগোল নাই, তোরও আমি আইনা দিবো, যদি আমি একটা ঘনিষ্ঠ লোক আইনা দিই তুই সাথে থাকলে আমি করুন, আজ সাথে না থাকস তাছাড়া কিন্তু আমি এনে দিব না। তো পরে এই বিয়েটা আমি মত হয়ে যাই যে ঠিক আছে মেয়েটার বিয়েটা যদি হয় আমি মেয়েকে নিয়ে আমি ঘর সংসার করব। পরবর্তী বিয়ের দিন হয়, টাকা পয়সা তারা জমি কিছু বিক্রি করে মেয়েটা বিয়ে দিব। বিয়ে দেওয়ার পর যেদিন ডেট হয়েছে কিন্তু তার 2 দিন আগে আমি মানে বাড়ি থেকে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি আর ওই বিয়ার টিয়ার মধ্যে আসিনি। তখন কিনা সামাজিক ভাবে মানে খুব একটা চাপ সৃষ্টি হইলো যে মানুষ তো যে বিয়ে করবো বারে মানুষের কথা বলে ছেলের তো কিছু হয় না, কিন্তু মেয়ের যে বিয়ে ঠিক হয়, কিন্তু মেয়ের বিয়েটা যদি ঠিক হয় বিয়েটা যদি না হয় তাহলে তার মান সম্মান নষ্ট হয়। আর এই মেয়েটা যে বিয়ে ঠিক হয়েছে এই মেয়েটার বাবা তো 2 দশমিক জায়গা বিক্রি করছে, 2 দশমিক জায়গা যদি বিক্রি করে থাকে বিয়ে হলো না, 2 দশমিক জায়গার পয়সা তো নষ্ট হয়ে যাবো, এই মেয়েটার বিয়ে হবে কিভাবে? এই ধরনের একটা কাণ্ড কারখানা কথা তারা বললো, অনেক চাপ বাবার নামে মানে খুব একটু অভিযোগ হইলো, অভিযোগ সমাজে সব মানুষ বিদ্রোহী, এখন কোন মানুষ আমার বাবা ডাকলে চাপে না কয় মেয়ের বিয়ের কথা মেয়ানো, নাহলে ছেলে বাড়ি নাকি ছেলে বাড়ি আনো, আর নাহলে ছেলে যদি না আসে তুমি মেয়ে নিয়ে যাও, মেয়ে নিয়ে গেলে ছেলে তো বাড়ি আসবো, আসলে তখন কিনা করো, আজ ছেলে বাড়ি না আসে মধ্যে তোমার জমি জমা ঘর বাড়ি তো সবই তোমার, তোমার বাড়ি তুমি রাখো, তুমি কথা দিছো আমরা তো ছেলে রেসিনি নেই। এভাবে নিয়ে মানে খুবই একটা তরজগর সৃষ্টি হয়, কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু দুলাল তার সাথে পরে আবার খুব কথা কাটাকাটি হয়, সে বলে যে তোমার বিয়ে বিয়ে করবার ছিলি তা তুই বিয়ে করলি না, তার তো জমি বিক্রি করছে, তাহলে মেয়েও বিয়ে হলো না, জমির টাকা তো নষ্ট হয়ে যাবো, মেয়েটা কি হইব? আমি কইছি যে এভাবে আমরা তো মেয়ে আনি নাই, মেয়ে অন্য জায়গায় তারা বিয়ে দিক। এই বিষয় নিয়ে এখানে হয় আর ওই যে একটা কল্পনা আমি মেয়ে বললাম আমার খুব ঘনিষ্ঠ লোক সেও আরিফ, আরিফ ডাক্তার, ওনারাও এটা ঘটক ছিল, ওটাও করলাম না, কিন্তু এভাবে মানে অনেক সময় বিয়ে ঠিক হওয়ার পর আমি বিয়ের মধ্যে জড়াই নি, মানে বিয়ের দিন হলে ওই দিন আমি আর কাছে থাকি না। এজন্য বন্ধু বান্ধব খালাতো ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন দুলিয়া ভাই এরা কেউ চাপে না, এই নিয়ে খুব তরদগর হইলো, খুবই কথা কথা কেটেছে, আমার আব্বার উপর খুবই চাপ সৃষ্টি করছে, বড়দো ভাই আলাদা সেপারে, ওই দুই ভাই মানে বাপের কথায় চাপে না, কয় ভিন্ন হানি পরে না কেমনি কি হানা, বাবা যদি বলে বিয়া কেমনি কি করবে বন্ধু, আমি তো রোশনারে করবার চেয়েছিলাম তোমরা তো তখন আনো নাই, তখন বছর আসানে মেয়ে যদি বিয়ে বসে আমি যদি বিয়ে করি পরে রাজনে গার্জেন পর্যায়ে গেলে রাজি হইতো তুমি ওই মেয়েটা কানতা, এ কথা বলার পর 2012 সালে আমার বাবা এই বিষয় নিয়ে আমার যে জ্যাঠাতো ভাই আছে না ওই জ্যাঠাতো ভাইয়ের বাড়ি যায় যে বিষয় নিয়ে সমাজের সাবসেস্ট বাড়ি আইসে কেমনে কেমনে কি করা যায় বা কি বিষয় এটা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে আমার বাবা মাগরিবের নামাজ পড়ার পর ওই মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়ি এই জিনিসটা নিয়ে মানে আলোচনা করে, কিন্তু হয়তো সেখানে কি রাগারেগি হয়েছে না কাটাকাটি হয়েছে কোন ধরনের একটা ঘটনা ঘটছে এটা আমার পরিবারে জানা নেই, কিন্তু ওই চাচাতো ভাইয়ের বাড়ি একটু দূরে, তো ওখানে উনি স্টক করে ওই ওখানে উনি মাগরিবের নামাজের পর আমার বাবা মারা যায়।
মানে আপনার এই বিয়ের কথাকে কাটাকাটি কেন্দ্র করে
কাটাকাটি, মানে বিয়ের দিন হয় আমি থাকিনি টাকা পয়সা কাতে নেব যদি আবার বিয়ে না করে, কিন্তু সেখানে আমার বাবা মাগরিবের নামাজ পড়ে আমার বাবা গেলেন ওখানে, এখন ওখানে যে কি ধরনের কথাবার্তা হয়েছে ওই কথাটা আমাদের জানা নেই, কিন্তু ভালো মানুষ গেছে নামাজ পড়ে, কিন্তু ওখানে যাওয়ার পর উনি ওখানে তারা বলে স্টক করে মারা গেছে। আমি ওই দিন আমার পার্শ্ববর্তী একটা গ্রাম মানে মুক্তিযোদ্ধার যে ইউনিয়ন কমান্ডার আমি তার কাছে গেছিলাম একটা সনদের ব্যাপারে তো গেছিলাম, ওখানে আমার অনেক দেরি হইলো, কিন্তু আমাকে ফোন না দিয়ে তাকে ফোন দিছে যে রাব্বা তো মারা গেছে, কিন্তু আমার এসে বললো তুই বাড়ি যাক, আমি কই না আমি আসছি আপনার সাথে এখানে দেরি হইব কথা বলতে, পরে সে সরাসরি বললো যে তোর আব্বা যে আজকে তা মারা গেছে, আমি বললাম না আমার আব্বা যাবো কেন, আমার আম্মা হলো অসুস্থ ওনার ক্যান্সার ধরা পড়ছে, ডাক্তার বলছে যে কোন মুহূর্তে তোমার আম্মা মানে মারা যেতে পারে, কলকাতা চিকিৎসা করার জন্য সরোয়ার দেখতা ডাক্তারদের চেক আপ করা হইতেছে সত্যিকারে কি ক্যান্সার হয়েছে কি হয় নাই, এটা পারবো পরবর্তী আমি আসলাম আমি বাড়ি বসে রয়েছি, পরে কিছুক্ষণ পর সমাজবাসী দেখি ঠিকই আমার আব্বার লাশটা নিয়ে আমার এখন আসলো, ওই 12 জনে 12 পদের কথা ফাঁক দিয়ে বললো যেটা হয়েছে মুখ হয়েছে ছেলে জনে বিয়ে করেন মানুষ 12 পদের কথা কুচি স্টক করছে মানে বিভিন্ন পদের যা ঘটনা আছে তারাও বলে যে বিষয়টা আমার নাই ওটাও মানুষ বলে, পরে মানুষ যে লাশ আমার বাড়ি রইলো কিন্তু আমার সমাজের প্রতিবেশীর কোন লোক আর আমার বাড়ি আসলো না, শুধু আমি আমার মা আর আমার 1-2 বোন এরাই, তারা আবার করছে কি ওই লাশ রাইখে তারা আবার পালিয়ে গেছে, মানে তারা মনে করতেছে লোকটা তো গেছে ভালোভাবে গেছে হলে হাইটে, কিন্তু ওই বাড়ি যে মারা গেল লোকটার অসুখ না, তাই লোকটা নিয়ে তো মামলা হইতে পারে না, বা আমার নামে যারা আগে মামলা দিচ্ছে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার, কোন আমরা এর মধ্যে অবৈধ ঘটনার মধ্যে নয়। নারী সংগ্রাম তো আমি বিভিন্ন জায়গায় জড়াই, অন্য টাকা পয়সার ধন দৌলতের প্রতি আমার কোন রিপোর্ট জীবনে নেই। নারীর প্রতি আমার রিপোর্ট আমার এলাকায় না, আমি ফাঁক দেয় এরকম কাজ করছি, কিন্তু সব মানুষ পলাইছে। এ সমাজ একটা দাফন দিয়ে দিব, সমাজের কোন লোক নেই। পরে আমার দুলা ভাই আসলো, আসার পর আরো মানুষ এসে কিছু মানুষ ডাকলো, ডাইকে তারপরে তার জানাজা দিয়ে তারপর তারপর দিন তার লাশ দাফন করা। সমাজের কোন লোকজন আসে
দাফনের সময় ছিল না,
দাফনের সময় তারা সবাই পালাইছে।
কেন?
মানে ভালো মানুষ তো, সে তো মারা গেছে। আর বিপক্ষের মানুষ যারা, তারা মনে করছে এই লোকের তার কেউ কিছু করে, যার বাড়ি মারা গেছে তার নামে তো পুলিশ এসে তদন্ত হইব। লোক গেল ভালো লোক, এই লোক মারা গেল কিভাবে?
এই ভয়ে সবাই পালাইছে,
এই ভয়ে সবাই পালাইছে।
আপনি ছিলেন আপনার বাবার জানাজাতে?
হ্যাঁ, আমি শুনে আমি আসলাম। আসার পর আমার সাথে তো বাবার সাথে এমন কোন গন্ডগোল থাকতো না, তার মধ্যে একটা গন্ডগোল হচ্ছে পারিবারিক ব্যাপারে, যেটা আমার সাথে আমার বাবার ঝগড়া লাগতো। তিন ভাই সেপারে আমাদের জায়গায় ওই জায়গাটা আমরা মসজিদ দিছি আমার পূর্বপুরুষ, তো ওই জায়গাটা আমরা মাটি ফেলাম না। আমি বলি বাবাকে, বাবা এনে মাটি ফেলি, তিন ভাই ভিন্ন তুমি মেরে গেলে তিন ভাগ হয়ে যাবে, তাহলে তো এই জায়গা আমি মাটি ফেলাম না, এটা বড় জনের মাটি। তো সমাজবাসী বলছে তোমার বাপ্বাসা থাকতে কোনো অংশ নেই, তোমাকে দৈরা বাইন দেওয়া জোর করে ওনে মানে 25,000 টাকার মাটি টাক দিয়ে মানে ফেলাই দিছে। কিন্তু এনে সমাজ প্রতিদিন টাকা যেত, আমার বাবা বলতো কাদের তো আমার টাকা দিবেন না করে, টাকা দিবো আমি কাদের টাকাই তো আমি দিই। তাহলে হান দেওয়ার পর পোলা পানি নিলে আমার কথা শুনে না, তাহলে তো পোলা আরো খারাপ হয়ে যাবো। আর আমার মা বারে বারে বলে মাটি মাটি ফেলার দরকার নেই, তুমি ছিল বিয়ে করা যাবে, এইভাবে করলে বিয়ে করলে ভালো হবে। এই কথাবার্তা যখন কিনে বলে এই নিয়ে, যখন কিনে যে গন্ডগোল করে এই মাটির বিষয় নিয়েই করার পরে, আমার বাবার কাছে বিয়ে বলছে সমাজে, তুমি যে বিয়ে করাও না ছেলে, এরকম কথাবার্তা বলে ফাঁকদা কাম কুকাম করে। তার বাবা বলছে আকাম কুকাম করে তোমার বড় কারো করছে না, কথা পিষ্টে তো বল চিন্তা কর না, ফাঁকদা করে তোমার ছেলে এর প্রমাণ আছে, কমুক যায় মামলা করছে, অমুক যায় তোমার ছেলের নাম অনেক মামলা। কিন্তু আমি বলি আমার নামে মামলা, তোমরা কাগজ দেখো। কিন্তু আমার যে প্রকৃত নাম, এই নামে কোনো মামলা মানে, এই নামে আমার নামে তিনটে অভিযোগই মানে প্রকৃত নামে হয়েছে, তাছাড়া আমার প্রকৃত নামে কোনো মামলা নেই। এই নামে আমি বোয়াটার কথা বলতাম। তো এইভাবে অনেক সাবসিডি করে মাটির যারা, তারা মনে করছে মাটি নেই তো বাড়ি ঝগড়া, বাপের হাতে কাদের হাতে ঝগড়া লাগে। আর আমার কথার মধ্যে বলে যে আমার ক্যাশ ক্যাপিটাল নেই, আমি বিয়ে করলে বরে খাওয়া মুখিয়ে তুমি মাটি ফেলে টাকা মারে দাও, এই কথা বাবার হাতে ঝগড়া লাগে। তো সমাজবাসী মনে করছে মসজিদের যে মাটির টাকা নিয়ে যারা কমিটির লোক সব লোকে লাস্টে পলিছে, তাহলে আমরা কি করি? আমাগো যে সাই শরিক যারা, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, এরা যারা ঘনিষ্ঠ লোক তারাও করবে কেউ নাই। পরে এক হুজুর আসলো, হুজুর এসে বাইরে যে লোকজন আছে না ওই তাদেরকে দিয়ে এই লাশটা পরে এসে দাফন করা হলো। তারপরে দাফন করার পর ওই দিনই মানে একটা খরচের সিদ্ধান্ত করা হয়, মানে আমাদের মানিগঞ্জে খরচ বলে, ওই খরচের দিনও একটা বিশৃঙ্খলা খরচ হয় নাই। বই পুস্তকে পঞ্চাশ সভা বলে আর মানিগঞ্জে বলে হলে গুয়া মিল, ওই গুয়া মিল করার জন্য কি কি জিনিস লাগবো, এই গুয়ামেলের মধ্যে মানুষ চাপে নেই, কেউ আসে নাই। এইভাবে হওয়ার পর যখন কিনা বাবা মারা গেল, এখন দুলা ভাই অন্য মানুষের কাছে বিয়েটির কথা বলি, সবাই বলে বিয়েটা করামু, আবার যদি বিয়ে না করস তাতে বিশৃঙ্খলা। এই যারা ঘনিষ্ঠ বন্ধু আছে, দুলালের কথা বললাম, আরিফের কথা বললাম, এরাও যদি বলি কয় বিয়ে না করলে পরবর্তী একটা মান সম্মানের ব্যাপার না, আগে করস না, আমরা ঠিক করলাম কি মনে করবো কি পরে, এটা এটা তো যাই ঝামেলার সৃষ্টি হয়ে যায়, এখন আমাকে চাপ সৃষ্টি করবো, খুব তোরাই বিয়ে কর। এভাবে করার পরে এখন বাহিরের লোক যারা আছে ঘটক, এদের কাছে টাকা পয়সা দিয়ে আসি, পাত্রীয় কিছু দেখি, তাতে আমার যে টাকা এই বিয়ে করার জন্য মানে পাত্রী দেখার জন্য,
This track was downloaded from fusionbd.com.
যে টাকা গেছে এটা মানুষ কোনো মানুষ বিশ্বাসই করবো না, আমি সমস্ত টাকাগুলাই এন্ট্রি করে লিখে রাখছি, তাতে দেখা যায় আমার কামার যে টাকা যদি আমি রেখে খেতাম তাতে আমার জীবনও ভাবছে না। বিয়ে করার ব্যাপারে যত টাকা আমার গেছে ঘটক গদিতে, কোন ঘটক ধরার বাকি নাই। কিন্তু কি হয় যে আমি ঢাকায় যদি চলে আসি ওই ঘটক গেলে মানে তার একটা গুরুত্ব দেয় কয় আগে বিয়ে করস না, বিয়ে ঠিক করে রাখি আমরা একটা বিপদে পড়বো নাকি তোর বিয়ে, এর আগে করস তোমাকে জায়গায় দেখছি, তোমাকে জায়গায় বহু শিক্ষিত মেয়ে দেখছি, টাকা দিলে টাকা নে, গেলে টাকা 2,000 দিয়ে আসি যে আপনি একটা মেয়ের দেহ আমার ঠিক করেন। আবার কত যায় কয় এটা করেন যাবো না, ছেলের বয়স একটু বেশি, এই ধরনের কথাবার্তা বলে বিয়ে চাপতেছে না। যারা বোন আছে স্বাস্থ্য বোন আছে সমাজ প্রতিবেশী,
বাবা যখন বেঁচে ছিল তখন আপনার বিয়ে লোকজন দিত এবং বাবা সেটা নিতে পারেনি কারণ আপনি রাজি ছিলেন না, বাবা আপনার বিয়েকে কেন্দ্র করে মানুষের কথাবার্তা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেল, এবং তার জানাজাতে আপনার জন্য মানুষজন হলো না ভয়ে, আর সেই বাবা মারা যাওয়ার পরে আপনি এখন মানুষজনকে ধরে রিকোয়েস্ট করছেন আপনার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার বিয়ের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে,
সমাজে গেলে কেউ ভালো বলে না,
সমাজে গেলে কেউ আপনাকে ভালো বলে কারণ বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী,
এ ধরনের কথা বলে। কিন্তু এমনিতে স্টকের জন্য মানে আমার পরিবার আমরা এটা কেউছিলাম, মানে আমার বাবার ওখানে গেছিল যে বিয়েটা কেমনি কি করা যায় ওজন ভারী আসছে, তাছাড়া যদি বিয়া যেভাবে নেওয়া যায়, বিয়া নইলে মানুষে বলে লোক ভালো হইব, তো এটা বিয়া করানো হোক, মানে তারাও বলছে আমরা বলুম কথা বলুম পরে যদি আপনার চাপে, মানে এখন যে কি ধরনের কথাবার্তাটা হয়েছে ওটা তো আমাদের আর জানা নাই। কিন্তু ওই দিন আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে এই ঘটনা ঘটে, আমার একটা ঘনিষ্ঠ লোক তার নাম বাদল তার কাছে বললাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল কি, ছোটকালে থেকে বড় বড় লোকের জীবনী পড়া আমার খুব একটা অভ্যাস ছিল, যেমন শেক্সপিয়ারের জীবনী পড়তাম, তারপরে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তের খিলজির জীবনী পড়তাম, চেঙ্গিস খানের জীবনী পড়তাম। কিন্তু উল খান কিভাবে মানুষ সহজে থেকে এত বড় লোক হয় এই বিষয় নিয়ে আমি একদিন মানিকগঞ্জে যে বাংলাদেশের যে ভয়ঙ্কর এশা সিকদার আছে উনার একটা বই কিনে নি, উনার বইটা আমি বারবার রিভাইজ দিই যে উনি কিভাবে জিরো থেকে জীবনে হিরো হইল।
আপনার কাছে এশা সিকদার হিরো মনে হতো?
হ্যাঁ, আমার হিরো মনে হতো। যেখানে ফুটপাতে থেকে এত কোটি টাকা হয়েছে সেও তো আমার ভিতরে একটা জেদ জাগে, সেও তো জীবনে বিয়ে করছে, করছে না?
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে আব্দুল কাদের এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই। 34 years age, পুরো জীবনটাই ভুলে ভরা, এবং ভালো হয়েছে না শেষ হয়েছে আপনারাই হয়তো বা বুঝতে পারবেন তার কথাগুলো শুনলে। এবং পুরোপুরি বকে যাওয়া একজন মানুষ যেরকম হয় তার চিন্তা ভাবনার জায়গাটি থেকে, আমরা ঠিক 4 মিনিট পর আবারও ফিরে আসছি তাকে নিয়ে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আর আপনারা যদি তার মতো করে আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে স্বীকার করতে চান, লাখো মানুষের কাছে কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শাস্তি কি হয়েছিল, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
তারপর
আমি
আপনি এশা সিকদারের বইটা কিভাবে পেলেন? আগে তো যখন এশা সিকদারের ঘটনাটা ঘটেছে তখন সারা বাংলাদেশের মানুষ জেনেছে।
তখন কিনা ওই সময় আমি এই বইটা মানিকগঞ্জ থেকে ফুটপাতে যারা বই বিক্রি করে তাও গাছ, কিন্তু আমার বই পড়ার অভ্যাস ছোটকালে নাকি, বই পড়া এবং পেপার পড়ার এটার অভ্যাস আমার খুব ছোটকালে থেকেই। তখন কিনা ওই বইটা আমি নিচে মাঝে মাঝে পড়তাম। যখন কিনা আমার বিয়ে নিয়ে আমার ঘনিষ্ঠ লোক বাদ দল, উনি না করলো যে বিয়ে অনেক জায়গায় করবো, স্যার তোর বিয়ে হয় না, তোর বিয়ে পারবো না। তখন কিনা আমি বললাম যে এরশাদ সিকদারে বাংলাদেশে ফাঁস হয়ে গেল। উনি একজন ফুটপাতের লোক ছিল, মদ গাজার ব্যবসা করতো, সে কত কোটি টাকার মানে কত বিয়ে করলো, তো আমি বিয়ে করা পারবো না। তার সাথে আমি নিঃসার না, আমার তো বাবার কিছু আছে, অত কিছুই ছিল না, সেও তো অনেক বিয়ে করছে, কয়ে তাছাড়া এর শাসিক দারুণ জাতি বিয়ে করে গা, মানে এই ধরনের আমার সেটা কথা বললো। তিনি আমি রাগ করে বাবা মারা যাওয়ার পর তো আমি ওই যে ওই জায়গার যাইতাম না, গোয়ালনন্দ আর যাইতাম না। আমি কইলাম না বড় মেয়ের কাছে যাবো,
গোয়ালনন্দ মানে আমি পতিতালয়ে আসি না,
পতিতালয়ে আমি যাইতাম। বাবা মারা যাওয়ার পর আমি হারে তুবা করছি, আমি ওই জায়গার আল্লাহ জানি আমার কোনোদিন না নেয়। তখন কিনা আমি বড় যে রীতালাল খিসা ছিল না, ওনার ওখানে গেলাম, উনি কোন জায়গা আসে এটা আমার জানা আছে। আমি যে বলছি যে করছি যে মানুষে আমার একদিন আপনি দেখাইবেন নিবেন, কয় নু হ্যাঁ তো আমার খুব ঘনিষ্ঠ স্বজন এইখানে আমার বললে। তো ওখান থেকে আমার একটা গাড়িতে চড়াইলো, গাড়িতে চড়ানোর পর 10টা 10টা আমাকে নিয়ে বললে খুল না জানিব না, কিন্তু আমাকে নিয়ে গেছিল কুষ্টিয়ার কুমারখালী আছে কুমারখালীতে। আমাকে আমার কোন জায়গায় আনলেন আপনি, কি করবা যাবে, আমি কোনার চেহারা দেখো, আমি উনি যে স্বর্ণ কোমলে বাস করতো এই কোমলটা আমি দেখবার চাই, যার বাবার কিছুই ছিল না, এত সৎ কাজ করছে, সৈত জীবনে বিয়ে করছে 7-8টা, আর আমি একটা বিয়ে করা পারতেছি না, মানুষ আর মেয়া দেয় না, উনি কেমন লোক ছিল এটা আমার খুব জিত হয়েছে। কিন্তু ওখানে যা উনার সাথে আমার দ্বন্দ্ব লাগে,
কার সাথে?
এই যে রীতালাল কিশার সাথে। মানে আমি যে জায়গায় যাই বের চাই, উনি হলে ঘাটটা যে আছে যে সরসা যে ঘাটটা বলে, বেনাফুলি যে ঘাটটা বলে, কুমারখালী যে ঘাট, উনি নিয়ে আসলে ঘাটের মাধ্যম। এটার দিকে তো আমার কোন লোক আর পরিচিতি নাই, তো ওখান থেকে উনি দিয়ে উনি আমার ওই দিন আর টাকা পয়সা দিল না। এতে একটা গাড়িতে আমি বললি হেল্পারের কাছে, ভাই আমি তো এভাবে আসছি এটা মানুষের রাগ করে আমার নিয়ে এসে ভুল করতে, আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নেই, তে আমার ভাই তোমার একটু গোয়ালনন্দ ঘাট আমার নিয়ে জন্ম। হ্যাঁ কয় তুমি যাইতে পারবা, তোমার দাঁড়িয়ে জন্ম আছে, তো কত দূর দাঁড়িয়ে যাবো, ঠিক আছে নোকাল গাড়িতে চড়ছি। এখন কয় ভাই তুমি তো নোকাল গাড়িতে চড়ছো, কাজ করো কি, দাঁড়িয়ে থাকো না, তুমি তো হেল্পারি করো, তোমার কাছে পয়সাই দিবো। তা আমি আবার তো জানা আছি না, মানুষ দৈরের নামাই আবার দৈরা উঠাই, উঠে আনার পর আমার হাসে হেসে এপার থেকে মানিগঞ্জ আসার জন্য আমার মানে সে 25-30 টাকা আমার এসে দিয়ে দিল, এটি দেয় তুমি উপার থেকে যাওগা। তারপর আমার ইচ্ছা পূরণ হয় না, পরবর্তীতে আমি বললাম যে আমি যখন যাইবার চাইছি আমি তো মুখ দিয়ে যা বলি তাই আমি জীবনে করি, এর বইটা আমি বারবার পড়ছি যে সে জীবনে কি করলো, কিন্তু দেখলাম যে ও সৎ পথ ছাড়া সে কোনোভাবে কিছু হতে পারবে। কিন্তু ওইখান থেকে যেদিন আমার বাদল না করলো ওই বইটা, এমন কোন রাত গেছে আমি এক রাতে 4 বার রিভাইজ দিছি, তার জীবনে এটা পড়ছি, কিন্তু দেখছি খালি সে পয়সার লোভ পড়ছে, কিন্তু তার লাইন আর আমার লাইন ভিন্ন, সে হলে সবকিছু মায়ের কাছে গেছে পয়সার লাইন, আর আমি হলে পয়সা পাতি নষ্ট করে করছিল মেয়ে লোকের লাইন, কিন্তু তার আমার পথ গেলে ভিন্ন হয়ে। কিন্তু সেখানে যে আমি গেলাম এই যে বারবার পড়লাম, তারপর আমি একলা একদিন গেলাম, আমি একলা একদিন রওনা হইলাম, ওখানে জিজ্ঞাসা করলাম, যাওয়ার পরে আমি গেলাম হইলে আপনার খুলনা ডাইরেক্ট খুলনার বাস আসে, খুলনায় গেলাম, খুলনায় যে ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো এখানে আসছি, এখানে যে স্বর্ণকমল নামে যে একটা জায়গা আছে এসার শিকদারে বাসভবন, ওই ভবনটা আমি দেখবার চাইছি। সে বললো কত কিছু দেখো তুমি ডাকাইলা লোকই নাইছো কি এটা দেখবার, আমি কইছি আমার মনে খুব জিদ ধরছে, সে আমার বসাইলো কয় তুমি খাইছো না, আমি কইলাম না, কয় তাছাড়া কিছু খাও। পরে আমার উনি ওনার ওই দোকানে থেকে আমার একটা বিস্কুট খাওয়াইলো, খাওয়াইলো পর কয় কি বিষয়, আমি কইছি এইভাবে তাই আমার খুব জিদ ধরছে, দুনিয়া তো ভয়ঙ্কর, উনি দিয়ে করলো আমি বিয়ে করতে পারি না, কয় বিয়ে যদি না করো মেয়ের অভাব নাকি, সাবান নবী না করো যাওয়া গার্মেন্টস মেয়ের অভাব নাই, গেলে কালকে বিয়ে করা পারবা, আমি কই আমি তো ওই মেয়ে বিয়ে করবো না। আমার ছোটকালে কেন একটা ইচ্ছা ছিল আমার মনে, খুব উচ্চ শিক্ষিত মানুষের সাথে আমি জীবনে সংসার করবো, উচ্চ শিক্ষিত মানুষের সাথে সংসার করলে তুমি যে মানুষের কথা কোথায় যা তো হয় না কেন, তুমি কোথায় শাসকদের স্বর্ণকমল ধেমুম্বর উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে করা পারছে না, আমার খুব মন খারাপ হইলো। খারাপ হওয়ার পর ওখান থেকে আমি যেভাবে হোক আবারও চলে আসলাম, চলে আসে আমি বাড়ি আসিনি, ওই যে গোয়ালনন্দ যে ঘাটের কথা বললাম না, আমি ওখানে গেছি, যাওয়ার পর ওনার সাথে আমার খুব একটা কথা কাটাকাটি হয় যেভাবে করছেন আপনি আমার এইভাবে করেছেন আমি হয়তো করি নাই, আমি যে কথা কইছি তুই শোনস নাই। তো পরবর্তীতে এক পর্যায়ে ওনার ওখানে আমি রাত থেকে রাত থাকার পরে যে আমাদের মানিকগঞ্জে বলে আর কি বিছন, আর এমনি বলে পাখা, হাত পাখা, হাত পাখা দিয়ে উনি আমার খুব আঘাত করলো, ভারতে জামনকানন বৃহৎপতিতলয় উনি আমার বারবারই বলতো তোর নু আমি নিয়ে যাবো, উনি আসুন, কিন্তু আমাকে অনেক অবার সে দিছে, কিন্তু অবারে কোন আমি সবসময় কই আমি যদি জেলে যাই আর আমি হয়তো যেমন কোন সরকার কোন হ্যান্ডকাপ দিতে পারে নাই, যদি আমি যদি জেলে যাই আমার জন্য কোন মানুষই যে যাইবো এই মানুষটার ছাড়াই এরকম কোন মানুষ আমার জানা মতে নাই যে আমার জন্য যাইবো এরকম আমার বিশ্বাস হয় না। আমি যদি বউ থাকতো বউ থাকতো স্বামী যাই এখানে অপরাধ করে যাই, মা যাব মা তো দীর্ঘদিন ধরে অসুস্থ ঘরে পড়া, কিন্তু আমার জন্য তো কেউ আইগেব না, ভাই কই বোন কই সমাজের প্রতিবেশী কই কোন লোকই আমি বিপদে পড়লে যাই গেব এরকম আমার জানা মতে আমার বিশ্বাস নাই, আমার ধারণা হয় না কোন লোক আইগেব। তো এইভাবে করে পরে সেখান থেকে আসলাম, আসার পরে কোন লোকই পরবর্তী বাদল রে বললাম, বাদল ওনার একটা শালির কথা বললো আমার বাবা মারা যাওয়ার পরে যাই কি মূল্যটা তারাই না দিই, যাওয়ার পর মেয়ে উচা লম্বা পড়তো ক্লাস এইটে, তখন কিন্তু আমি গেলাম, যাওয়ার পরে সবাই বললো যে তোর বড় টাকা পয়সার কিছু দরকার আছে না, আমি গেলাম না আমার টাকা পয়সার দরকার না, কয়েক কিন্তু আমি কই যাই গিয়ে মেয়ে যে পছন্দ হয়েছে আমি বিয়ে করবো। তারা বললো এখানে আমরা আসছ এখানে একটা ক্ষেত্রে আতাল, মানে ধানের ক্ষেত্রে আতাল, এখানে কেন ওর শালি তুই বিয়ে করবি, আমি ঘটক কবে বিয়ে ডিক্ট কর, তে যাক সেখানে আমি তার সাথে একটা কথা বললাম। তে বাদলি বললো শালি তাতে কি, তাতে তো একটা কিছু জিনিস কাদের পায় সামাজিক একটা জিনিস বইলে দন লাগবে তোর জন্য, মানে আমার সে 10,000 টাকা মেয়ে সিম্পল ভাবে সাজিয়ে দিব, এইভাবে একটা বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পর সে মানে আমার ফোন দেয়, তখন তো মোবাইলের যুগ, এবার পরে তো পরবর্তী যেদিন কিনা তার বাড়ি আত্মীয় যাওয়ার কথা, তার 2 দিন আগে যে আমি মানে ঢাকায় আসছি, তার 5-7 মাসের মধ্যে তার বাড়ি যাবি, তো বাড়ি যাওয়ার পর সে কয় আমি মেয়ের পক্ষে জানাইছি, তেন তুই তো সে মেয়ের বাড়ি যাস না, তেন মেয়ের পক্ষে যে খাওয়া দাওয়ার মানে আয়োজন করছে, আমি আন তাকে কি বললি, তো কথা বললে আমি বললাম ভাই এখন যেটা ভালো হয় তুমি ওইটাই বলো, আর আমি তো একটা কারণের জন্য আমি যাইতে পারি না, কারণের জন্য যাইতে না পারলে বলুন লাগবো না, যে আমি কারণের জন্য যাইতে পারতেছি না, আমি বলে তো তাকে না করুন, তুই আয়। তো পরবর্তীতে আমি মনে মনে ভাবলাম যে আমি যাবো কি কারণ, মেয়ে লেট নানি পরে যাই কেট নানি বে মেয়ে আমি বিয়ে করবো না, যদি বিয়ে করার আগে বিয়ে পাশ আয় পাশ আয় পাশে নিচে কোনো মেয়ে আমি বিয়ে করবো না, দরকার হলে জীবনে বিয়ে করবো নালিজবর আমি বিয়ে করবো। এই পর্যায়ে করার পরে আমি সেখানে গেলাম, ওটা বাদ দিলাম, পরে বাদল বিদেশ গেছে। পরে বাদলের সাথে আমার যে এ ধরনের একটা ঘটকালি নিয়ে আলোচনা হলো, মোবাইলে কথা কাটাকাটি হলো, তার সাথে আমার বাস্তবে দেখা হয়নি। তারপরে এখন যদি বিয়ে করবার যাই, বন্ধু বান্ধবরা বলে যে ও আর বিয়ে পারবো কেমনি, ও লেট শাসিক ধারে বই পড়ে, মানে এই বইটা আমি পড়তাম, এটা আমার বন্ধু বান্ধব সবাই জানে। আনু বলছে হ্যাঁ একটা বাজে লোক, তার হচ্ছে ফাঁস, ও তো সেই গ্রুপের লোক, ওর কাছে ভালো মেয়ে বিয়ে বসবো কে, যেখানে মদ গাঁজা বেছে হিরোইনের ব্যবসা করে চারটা পাঁচটা বিয়ে হয়েছে, যে অন্য মাসের সংসার ত্যাগ করেছে, এরম মানে বিয়ে করে নেবো, তোর কাছে ভালো মেয়ে নেই। কিন্তু আমি যদি এখানে গ্রামের বাড়ি যাই কোন ভালো মানুষ যারা, মানে আমি যদি রাস্তায় থাকি আমি দেখি যে মানুষ আমারে দেখলে না ওইটা ফাঁক দেয়, মানে
চলে যায়।
যেমন আমি দাঁড়াইছি একটা ক্ষেতের বাউন্ডারি বলে হাতাল বলে মানিকগঞ্জ, আমি হাতালে গেছি আমার ক্ষেত দেখবা, দেখা গেলাম একটা বন্ধু বান্ধব পাইলো, ঘনিষ্ঠ লোক বা মহিলারা দেখা যাওয়ার নাকবা আমার কাজ দিয়ে তারা যায় হাতাল, অন্য হাতাল আছে না, অন্য হাতাল চলে যায়,
মানে সারা এলাকা ব্র্যান্ড হয়ে গেছে যে আপনি মানুষটা ভালো
ভালো না আমার মনে এই ধরনের। কিন্তু যেতে বলে কাজে আমার নামে মানে অভিযোগ হয়েছে সবটির মধ্যে যে আমি এইভাবে, কিন্তু আমাকে নারী লুবিয়েছিল টাকা পয়সা মানুষের একটা অভিযোগ করা মারামারি করা। কিন্তু আমার একটা জিনিস আমি সবসময় লক্ষ্য রাখি, আমি কোনো বিচারে গেলে আমি কথা বলি, এই ডলে মানে সবচেয়ে আমার মানে তীক্ষ্ণ, বিচারে যে আসু আমি বিচারে কথা।
আমি আপনার পার্সোনালিটি বোঝার চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছি। আপনার নামে টোটাল কতগুলো মামলা হয়েছে?
এগুলো আমার যে প্রকৃত মামলা, মানে আমার জানা মতে যেটা আমার এখানে মানে মানে চারটা মামলা আমার জানা মতে, মানে
আমরা যতদূর জানি আপনার সম্পর্কে ১৭টি মামলা হয়েছে।
আর অন্য যে রিতালাল যা ছিল, তারপরে সাকিব আছিল, তারপরে আপনার একটা লোক আছিল আমার সাফারে, ওরা এসে বলতো দেখি তোর নামে মামলা আছে, আমি ট্যাক হেবেন নিকা করে কিনে, কিন্তু আমি জানি আমার নামে মোট মামলা সাইডে, কিন্তু তারা অভিযোগ আমার দেখা হয়তো আমি কাগজ দেখতাম না, কিন্তু আমার ওইভাবে না, আমার যে প্রকৃত নামে এইভাবে সাইড অভিযোগ আমার জীবনে হয়েছে, কিন্তু তার মধ্যে আমি জড়িত ছিলাম না।
সব মিলিয়ে আপনার জানা অজানা সব মিলিয়ে কতগুলো মামলা?
এটা হয়েছিল তাগো অভিযোগ ছিল ১৭টা
মামলা,
কিন্তু আমার জানা মতো সাইডে।
আপনি এই ১৭টা মামলা সম্পর্কে আমাদেরকে সিরিয়ালি বলেন, প্রথম মামলাটা আপনার কিসের উপরে হয়েছিল?
প্রথমটা হয়েছিল সুরজ মিয়াজ নামে, যেটা বললাম যে টাকা নিয়ে ৫ লক্ষ
সুদের টাকার উপরে ব্যাপার করে, তারপরে প্রথম এটা হলো।
ওকে,
তারপর?
তারপরে আমার দ্বিতীয় হলো ওই যে একটা লোক যে আমির হামজা বললাম,
আমির হামজাকে নিয়ে দ্বিতীয় মামলা, কিন্তু এটা তো হইতে গিয়েও স্টপ
হয়েছিল, কিন্তু এটা লিখিত হওয়ার পর মানে টাকা দেয় মানে ওটা সবাই থাপথুপ করে দিছে,
এখানে আপনার টাকা দিয়ে আপনি মেয়েটাকে যেভাবে ম্যানেজ করেছিলেন।
হ্যাঁ, আমি দেখলাম আরো মানুষের নাম জাগো দিছে, তারা কিছু এটা আত্মহত্যা করছে, এটা একটা মামলা না, কিন্তু এটার মধ্যে আমি ওই হিসেবে ধরি। আর একটা জিনিস হলো আমার বাবা যে মারা গেছে, মানে সব মানুষ আমার সামনেই কয় ওই তো আর বাপের মারছে, মানে আমার বন্ধু বান্ধব বলে যে প্রকাশ্যে না হইলো এটা মরছে তোর জন্য।
এটা তো ঠিক আপনার জন্যই মারা গেছে মূলত,
আমার মানে কথার জন্য, কিন্তু এমনি যে হাতে পিটিয়ে মারা ধরা মানে অভিযোগে টানা কথার কারণ ইষ্ট করে যদি এই ধরনের ঘটনা হতো আমি বলি তাহলে আমার বাবা মারা যেত না। আমার মা বাবা সুস্থ মানুষ, কিন্তু আমার মা হইলে মানে অসুস্থ। একটা মামলা হয়েছিল যে রোশনার যে কথাটা বললাম আমার বোনের ওখানে, ওখানে একটা জিনিস আমার বিষয় নিয়ে এটা হয়েছিল, ওটাও গিয়র থানায় মামলা হয়েছিল, কিন্তু ওটার মধ্যে চলেছে ওই বিয়ার যে হয়েছিল আমি একটু বাতা দিয়ে আসছিলাম।
এটা কিসের মামলা ছিল?
এটা মামলা হয়েছিল মানে মেয়ের পক্ষ থেকে বলছে হ্যাঁ মেয়ে অপহরণ করে নিবার চায়, কিন্তু আমি তাকে বিয়ে করবার চেয়েছিলাম, কিন্তু তারা বলছে এটা বিয়ে সে বাধা দেয়, অন্য ধরনের কাজ আসলে আমি বাধা দিয়ে থাকবো, কিন্তু আমি সরাসরি বলতাম আমি করার পরে আমি তাকে বিয়ে করবো। এভাবে একটা মামলা হয়েছিল, পরবর্তী ওটাও আমার ডিসমিস হয়ে গেছে, মানে কোর্টে উঠে নেই। আর জন্য বলে এগুলো ওরা পয়সা খেবার জন্য নাকি ওরা কম মামলা হয়েছে অমুক জায়গায় হয়েছে, তুমি আমার কাছে আসো এইভাবে, কিন্তু ওইটাই আমি কোন প্রমাণ দেখাইতে পারবো না, আমি যে কটা আনছি কটা প্রমাণ আপনাকে আমি দেখাইলাম, এই কটা মামলা হলে মানে আমার নামে মানে এইভাবে বাস্তবে আমার, কিন্তু এর মধ্যে আমি ওই ধরনের কোন অভিযোগ করিনি, কিন্তু আমার ছিল ওই জায়গায় যাওয়ার অভ্যাস, কিন্তু এই বিষয়ে হয়েছে। আর অন্য ডিজে ওরা আমার কাছে টাকা খাইতো, কইতে এটা তোর মামলা হয়েছে,
এই যে মামলা আপনার নামে টাকা খাইতো, আপনি কিসব কিসব ধরনের ইয়ে শুনতেন, মানে মামলা হয়েছে আমাদেরকে একটু বলেন তো, একদম ১৭টা মামলার প্রত্যেকটা মামলার সম্পর্কে আমরা একটু জানতে চাই কি ধরনের।
এর আগে আবার রিতালাল কিসা বলছে একজন লোক নিয়ে আসলো, আইসা আমাকে বললো তুমি নারী অপহরণ করছো, আমাকে নারী হাতে আমার সম্পর্ক নেই, আমার এখানে যাওয়ার অভ্যাস এর সাথে, রিতালাল খিসা বলে তার নামে নারী অপহরণ মামলা হয়েছে। তো যাকে এভাবে করে আমার কাছে তো কিছু টাকা পয়সা থাকে কামাই রোগে, আমি তো কাজ করতাম, কিন্তু এখন করে দেখা গেল আমার পকেটে ২,০০০-৩,০০০ টাকা থাকলে ওরা নিয়ে যেত।
আপনাকে কাগজপত্র দেখাতো যে আপনার
একটা কাগজপত্র দিয়ে আমাকে আমার দেখা আমার কাগজ আমার কাছে, আমি থানায় যাবো কাগজ ধার দরকার না, তোর দূরে নিয়ে দিয়ে আমার কাছে মিট করলে মিট কর, মানে এভাবে দেখে ওই আমার কাছে টাকা নিত। আবার একবার সাফার আইসি, সাফার আসার পরে তো ওর সাথে আসছি আমি, এদিকে আসলে ওর সাথে আসতাম, আইসা কইতো তুমি তো এখানে তোমার এক মেয়ে করছো, তুমি জোর করে বিয়ে করছো, জোর করে বিয়ে করলে ১০ বছর জেল হয়।
আপনি কি বিয়ে করেছিলেন?
না, আমি এম এস নিই না, এক মেয়ে আইসা কয়েকে কয়েকটি আমার বিয়ে করছে।
কি ছিল কাহিনীটা বলেন তো আমাদেরকে।
আমি নবীনগর আসছি, আমি আর ওই লিতালাল খিসা, এমন সময় দুজন পুরুষ আর একটা মেয়ে আসলো, মেয়ে এসে আসলো, আসার পর কয় স্যার ওরে অ্যারেস্ট করো, আমার স্বামী
আমি
কতদিন আগে কয় তুমি আমি বিয়ে করছো 2 বছর আগে। তো এই কথাটা যখন বললাম কিন্তু কাগজপত্র দেখা, তাহলে জিতালাল খিসা বলে যদি জোর করে বিয়ে করে এরকম অভিযোগ করে তোমার 10 বছরের জেল হইব। জেলে বলা তো এটা তুমি একটা মিটমাট করে ফেলাই দাও। তাহলে ওরা দু জানে কয় জায়গা সার ওই রিতালালি বলে ওই এটা আসছে এটা গন্ডগোল না করে আমি মিটমিট করে দিই। ওই আমার পকেটে কিছু টাকা থাকে, ওই টাকাটা দিয়ে দিলাম আমি কই আমার যে নামে কেস হইছে আমার কাগজ দেন। আমার নামে যে কটা কেস হয়েছে ওগুলা কাগজ আমার মুখস্থ আছে থানা, আমার কাগজ দেন আপনি। হ্যাঁ কয় কাগজ লাগবে তোর থানায় নেওয়া পরে। এখন এই ব্যাপারে আমি গেলাম এটা আমার নামের সাথে ওরা আমার প্রকৃত নাম জানে না। ওই রিতালাল কিসাও জানেন আর যে মেয়ে আসলো এইভাবে করে অনেক টাকা পয়সা আমার কাছে হাতিয়ে নিছে। আমাকে আমি রাম জানিয়েছিল ওখান টাকা ইনকাম করার জন্য আমার ভুয়া পথে নিয়ে জীবন নষ্ট আর তারাও আমার কাছে এইভাবে টাকা নিল।
প্রথম পর্যায়ে তো আপনাকে টাকা দিত রিতালাল?
হ্যাঁ, রিতালাল আমার 500 টাকার নোট 2টা দিত। আর পরের পর্যায়ে যখন দেখে তার সাথে আমি কোন কারবারে জয়েন দিই না কিন্তু আমার কাছে অনেক সেবার টাকা নেয়, যখন কিনা পরিপূর্ণ ভাবে আমি ওখানে অভিযোগের মুগ্ধ হয়ে গেছি, মানে আমার ওখানে না গেলে থাকতে পারি না, আমার পকেটে যা থাকে সে নিয়ে যায়। এই এলে সে কান্দু কারখানা শুরু করলো। পরবর্তীতে এই যে বাবা যখন মারা গেল অনেকবার আমি পরবর্তী আর একবার আসলো আমার সাথে আরিসে ঘাটে, সেখানে আমাকে বলল তোমার আরিসে থানা কেস হয়েছে ওই তোর একটা মেয়ে দেয় মেয়ে দিয়ে। হ্যাঁ কয় যে আমার ও ভারতে পাচার করবার নিছিল। কথা বললাতে আমি বললাম যে ঠিক আছে বলছো থানায় নো আমার থানায় অ্যারেস্ট করো। রেতালাল কিসা বললো তুই তো জীবন হাজতে যাস নাই, হাজতে গেলে মাইরে গুবার করে। আমি গুবার করবো তুই তো আমার বিছন্দা বাইরে সত, এর সাথে বেশি মারবো না। আমার খুব মারা মার সত আমি একবার পুলিশের মার খেয়ে দেখি যে কি ধরনের পুলিশে মারে। তেহাসে গেল না কিছু টাকা পয়সা দিয়ে দে ও গন্ডগোল করার দরকার নাই। পরবর্তী টাকা পয়সা আমার কাছে অনেক, তখন মন কয় আমার সঠিক আমার ধারণা ই নাই মনে নাই 1200-1300 টাকা ছিল। টাকা নিয়ে গেল কিন্তু আমি গেলাম আমি থানায় আরিছে যে স্যার দেখেন যে আব্দুল কাদের নামে কোন লোকের নামে কেস আছে কিনা এটা কিন্তু দেখেন। থানায় বললো কেস করলে তো তোমার বাড়ি যাবো তোমার এই নাশুনার বুকে। থানার লোক আর আমার ধমক দিয়ে ওই থানার লোক উঠিয়ে দিল। কিন্তু এইভাবে অভিযোগ করে আমার মানে কামাই টামাই যা ছিল জীবনে সবকিছু আমার বরবাদ হয়ে গেছে। মানে এখন আমি আছি পথের যে একটা ফকির আছে না, এই আমি এখানে যা কামাই করি লালবাগের মধ্যে আছি একটা স্টিল আলমারির দোকানে আমি থাকি। এখন এমন সাজে থাকি মানুষ বন্ধু বান্ধব আশপাশে আনতে পারি না। স্টিল আলমারি বেচা কিনা করি রাত্রে শুয়ে ছালা আছে না ওই ছালা নিচে বিছিয়ে উপরে একটা পাতুনি বিছাই একটা সিরা মুসুরি আছে একটা সিরা মুসুরি দিয়ে একটা বালিশ মন করে 2 বছরের ধন অন্যের একটা বালিশ নিচে ছালা বিছাই উপরে একটা কাতা দিই আর এই সিম্পল 150 টাকা দামের যে একটা কম্বল আছে ওই একটা কম্বল রাত্রে দিয়ে আমি শুয়ে থাকি। এই বলে বর্তমানে বাড়ি দাঁড়িয়ে তুমি জানি একটা বৃদ্ধ মা আছে সংসারে যে জমি জমা আছে এটা দেশ চলে কিন্তু আমি কোন জমি জমা মানে বাপের কোন জিনিস আমি জীবনে নষ্ট করিনি। ঘর বাড়ি বাবা থাকতে মানে 10 জনের তুলনায় ঘর বাড়ি জমি জমা সমতুল্য কিন্তু আমার বলতে মানে কিছু আমার আর বর্তমানে এখন নেই। কিন্তু এখন 2টা মেয়ের সাথে আমার বাড়ি ঘর ছিল না মানে ব্যক্তিগত ভাবে পরিচয়।
কিভাবে পরিচয়?
এটা হলে আমি একটা মেয়ের সাথে আমি গেছিলাম তাকে ঘটক নিয়ে দেখবার সাফারের একটা ঘটক নিয়ে ছিলাম এলাকার ঘটকও ছাপে না সাফারের ঘটক কন্টাক্ট ছিল যে মেয়ে আমি দেখো আমি বিয়া সাফাই দেবো তুমি আমার 10,000 টাকা দেবে এটা কন্টাক্ট হয় আমার সাথে বার। তখন সে নেয় মেয়ে ডোনার্সে লেখাপড়া করে তো মেয়েকে আমি বলি আমি তো জীবনে এসব কাজ করছি এই ধরনের। সে বলে আমি অনার্স কমপ্লিট ফাইনাল পরীক্ষা দেবো আর কি। যাকে মানুষও হয় তোমার কথাবার্তা চেহারা দেখে আমার এই ধন লাগে না কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো সংসার করো তাহলে তোমার সাথে আমি সংসার করবো। কিন্তু এই মেয়ের সাথে আমার পরিচয় মোটামুটি ওই দেখবার গেছিলাম তারপরে দেখে 5-6 বছর হবে।
5-6 বছর?
হ্যাঁ হ্যাঁ। তার সাথে আমার সম্পর্ক আমিও যে মাঝে মাঝে দেখা করি, দেখা করার পরে সেও আসে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় বারবার কয় তুমি আমাকে বিয়ে করো। আমি বললাম আমার এলাকা কি জানো? এলাকা ভালো মন্দ জানার দরকার নাই, আগে আমি চেষ্টা করছি কোনো ভালো ছেলের সাথে হয়তো আমার বিয়ে হয় না, আমার একটু বয়স হয়েছে বয়সের সাথে তোমার সেম শিক্ষাগত যোগ্যতায় তুমি যাই থাকো। কিন্তু আমি একটু মিথ্যা কথা বলছি শিক্ষাগত যোগ্যতা মিথ্যা কথা
বলছি। কি বলছেন আপনি?
আমি বলছি আমি ডিগ্রি পাস। কিন্তু সে ডিগ্রি পাস এটাই জানে বলো তারপরে তোমার সাথে আমি বিয়ে রাজি।
মেয়েটা কেন আপনার সঙ্গে জেনে শুনে আপনার ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা রোজগার নাই আপনার কোনো কিছু নাই এরপরও মেয়েটা অনার্স পাস আপনি ডিগ্রি পাস আপনার সম্পর্কে এত খারাপ কিছু জেনে মেয়েটা কেন রাজি হবে?
মেয়ে তো আমার বাড়ি ঘর আমার এটা চিনে না।
তাহলে মেয়েটা কেন রাজি হবে আপনাকে?
মেয়েকে যে আমি দেখবার গেছিলাম যে সাফারের যে ঘটক নিয়ে সে বলছে বাড়ি ঘর ভালো জমি জমায় ভালো
সব টাকা থেকে
না।
তাহলে
আমার বাড়ি ঘর 10 জনের সমতুল্য আমার বাবার আমলেই করা মানে আমার সমাজে যে 10 জন লোক আছে।
কিন্তু সেখানে তো আপনার কোনো জায়গা নাই আপনি তো যাইতে পারেন না।
যেতে পারি আমার বাবা টাকা লিখে দেয় নাই মানে আমার ঘরে যে
আমার অন্য ভাই বোন আছে।
হ্যাঁ আছে।
অন্য ভাই বোনরা আপনাকে দেখতে পারে?
এরা মানে কোনো খোঁজ খবর তারা নয় না।
কোনো খোঁজ খবর তারা নেয় না?
তারা খোঁজ খবর না মানে আমি আছি ওই কোনো সময় তারা ফোন টোনও দেয় না।
কয় ভাই বোন আপনারা?
আমরা 3 ভাই এখন 3 বোন।
3 ভাই? আপনি কি সবার বড়?
না আমি হলে ভাইয়ের মধ্যে সবার ছোট বোনের মধ্যে একজনের বড়।
বোনের মধ্যে সবার একজনের বড়, বাকি ভাই বোন গুলো আপনার খোঁজ খবর নাই?
এমনি কোনো খোঁজ খবর নয় না।
কতদিন পর পর আপনি বাড়ি যান?
আমি এখান থেকে বললে আমি যাই যে প্রতি মাসে একবার আমি যাই, আমি যে মানিকগঞ্জে থাকি কিন্তু আমি বাড়ি তেমন যাইনি, আর আমি বোনের বাড়ি ভাইয়ের বাড়ি আমি যাইও না। আমার
মানে আপনার সবার সঙ্গে একটা দূরত্ব আছে, তো তারা যদি আপনাকে প্রপার্টি দিতে না চায়, সবাই তো আপনার কাছ থেকে ভাগিয়েই নিল, তাহলে আপনার তো আলটিমেটলি কিছুই নাই সেই অর্থে। তো সেক্ষেত্রে আপনি এরকম অনার্সে পড়ুয়া একটা মেয়ে, সে মেয়ে আপনাকে পছন্দ করে যাচ্ছে ঘটকের কথা শুনে, তার কি বাড়ি ঘরে কিছু নাই? তার কি একই রকম অবস্থা?
না, তাদেরও অবস্থা খুব ভালো, জমি জমায়, তারপর ঘর বাড়িতে ভাইয়েরা চাকরি করে, তাদের অনেক পয়সা। আমি বলছি মেয়েকে যে আমার তো টাকা পয়সা তেমন নাই, আমার ঘর বাড়ি আছে, জমি জমা বাবার অংশ হিসেবে আমি পাই, বাবা তার কারো লেখা দেন নাই, তুমি যে বিয়ে করো আমার টাকার দরকার। সে বলে আমার বাবার কাছে টাকা চাও, বাবা দিব, তুমি কারবার করো, কিন্তু সে টাকা দিতে চায়। আমি এর আগে বলছি, এর আগে গত সপ্তাহে আমি গেছিলাম যে আমার টাকা দেওয়ার লাগবে, 3 লাখ হইলে আমি দেখি, তিন লাখ চাও আমার বাবা দিব। কিন্তু আমার যে দুর্নীতি কাহিনীগুলি এগুলো সে আমার এই ঘটনাগুলো সে জানে না, কিন্তু আমার চেহারা দেখে আমি তার সাথে দেখা করি।
রীতালাল খিসা, তারপরে এর আগে যাকে আপনার ছোটবেলাতে পছন্দ হয়েছিল
এটা রোশনারা,
তারপরে এই যে কন্টিনিউ পতিতালয় এগুলোতে যাওয়া এবং সেখানে লম্বা সময় ধরে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক, এগুলো কি জানে এই মেয়েটি?
না, এই মেয়ে কিছু, এই মেয়ে আমার বাড়ি, আমার বাড়ি এলে মানিকগঞ্জ থানার দক্ষিণে, আর ওই মেয়ের বাড়িটা এলে গিয়র থানার একবারে উত্তরে, মানে আমার
মানিকগঞ্জ
অনেক দূরে তার বাড়ি, অনেক দূর।
কতদিন যাবো এই মেয়েটার সাথে আপনার সম্পর্ক?
এই মেয়েটারে আমি দেখবার গেছিলাম হয়তো সম্ভবত 2007।
এরপরে আপনার সঙ্গে এখন পর্যন্ত সম্পর্ক 7 বছর যাবত?
হ্যাঁ, 7 বছর। এরপরও সে মেয়েটা এর আগে দুজন সরকারি চাকরির সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার জন্য সে বসে না।
তো আপনি কেন বিয়ে করেনি তাকে এতদিনে?
আমি তাকে করিনি, ওই যে বললাম যে কোনো জায়গায় বিয়ের করে কি একটা মত হয়ে যায়, কিন্তু মেয়ে আমার জন্য এখনো অপেক্ষায় আছে, আমার সাথে গতকালও কথা হয়েছে। আমি বলছি আমি তো লোক ভালো না, এভাবে তুমি তো জানো না, কয় ভালোর সাথে তো সবাই খায়, খারাপের সাথে খায় কারা? কিন্তু যাই তোমাকে আমি মন দিয়ে ভালাই দিছি, অন্তর থেকে ভালোবাসি, যাই তুমি ভালোভাবে চললো, আমি যদি প্রাইভেট পড়াই তাতে তো আমার সংসার চলবো।
তারপরে মেয়েটা আপনাকে বিয়ে করতে চায়?
হ্যাঁ, মেয়েটা আমাকে বিয়ে করতে চায়, সামাজিক ভাবে বিয়ে হবে, তোমার টাকা পয়সা কম আছে, দেখো টাকা পয়সা আমি বাবার কাছে করে নিয়ে দিবো, আমার ভাইয়ের কাছে আমি বলবো, ভাইগো বললে ভাইরা টাকা দিবে, এইভাবে মানে আপোষের মধ্যে কয় তুমি ঘটক পাতাও, এইভাবে সে কথা বললো, সে আমার কাছে বিয়ে বসতে চায়।
7 বছর যাবৎ?
হ্যাঁ, 7 বছর।
ওকে, আরেকটা গল্প আপনি বলছিলেন বোধহয় কিছু একটা নিয়ে, কোন একটা স্কুল শিক্ষিকা বোধহয় কি একটা আপনাকে বিয়ে করতে
চাইছিল। স্কুল শিক্ষিকা, এই ঘটনা আমি বলবো এখন, যে আমি বর্তমানে যেটা উভয় সংকটের মধ্যে আছি, এদিন আগে তো বাবা তো একজন সন্তানের বট গাছ, ভালো মন্দ সাহিত্য এক বিপদ বলে পাশে চাপে। একটা মেয়ে আছে দিলারা, উনি খুব ভালো ছাত্রী, উনি বর্তমান প্রাইমারি স্কুলে, উনি বলছিল প্রথমে যে আমি প্রাইমারি হেডমাস্টার।
পরিচয় হলো কিভাবে?
এটা পরিচয় হলো উনি আমার কলেজ জীবন থেকে, আমার পরিচিতি
কলেজ জীবন থেকে আপনার পরিচিত?
উনার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি 96, উনার সাথে আমার পরিচয় 97 থেকে।
আচ্ছা,
97 থেকে ওনার সাথে আমার পরিচয়, কিন্তু 97 থেকে পরিচয় হওয়ার পর মানে ও ভালো ছাত্রী ছিল, আমি ওর কাছে যেতাম, ও আমার কাছে আসতো, কিন্তু এক পর্যায়ে মানে তখন মোবাইলের যুগ ছিল না বা আমাদের কাছে মোবাইল ছিল না, উনি আমি বলতাম তোকে আমি বিয়ে করবো, বিয়ে করবো, কিন্তু আমি বলতাম ওনাকে রহস্যজনক ভাবে, তুমি তো আমি একটা যে বিয়ে করবে এইভাবে না, মানে হাস্য রহস্য আছে না, আমি তাকে এইভাবে বলতাম, সে কথা ঠিক আছে। এখন সে প্রাইমারি স্কুলে, বেসরকারি প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল, ওটা থেকে বর্তমান তার সরকারি প্রাইমারি হয়েছে, পরীক্ষা দেয় সরকারিতে, মানে জেনারেল পর্যায়ে শিক্ষক, হেডমাস্টার না। তা আছে, উনিও আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করবা, সে বিয়ে করো বা আমার কবে করবা, কিন্তু আমি এখন দিলা রাজে তাকেও আমি কথা দিচ্ছি বিয়ে আমি তোমাকে করবো। আর আমি এই যে মেয়েটার কথা বললাম, নাসিমা নামে একটা মেয়ে, অনার্স কমপ্লিট করবো, এবার পরীক্ষা দিব, এই মেয়েটাকে আমি কথা দিছি, কিন্তু দুজন মানুষই আমাকে বাদ দিয়ে এই বিগত ভাবে কোন জায়গায় বিয়ে বসে নাই, কিন্তু আমি এখন এমন একটা ফেরা ঘুরে গেছি, কিন্তু এই যে দিলারা যে মেয়েটার নাম বললাম, চেহারাটা কালো, সে আমি বলি তুমি কালো, আমি তো তোমার হাস্য রস্য বলছি, উনি বলল আমার একটা সূত্র শুনাইছে, সে বলল গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, পুরুষের জীবন টাকা পয়সা, নারীর জীবন স্বামী। তুমি যদি আমাকে বিয়ে করো তাতে তুমি আমার টাকার মালিক হইবে, আর আমি যদি তোমাকে বিয়ে করি তাতে আমি ভালো একটা ছেলে পাবো, তোমাকে আমার পছন্দ অনেক আগে থেকে।
ওকে প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি, এবং কতটা ভালো কতটা মন্দ, দ্য বিলিভ দ্যাট দে লিড ইন লাইফ, কতটা হাস্যকর, এবং সবকিছু মিলিয়েই তারপরও জীবন এগিয়ে যাচ্ছে, এবং অপরাধ ভুল সবকিছু মিলিয়েই আজকের এই আব্দুল কাদের এবং তার জীবনের যে অদ্ভুত রকমের প্রায়শ্চিত্ত, 34 বছর বয়স্ক সে, এবং সেই 34 বছর বয়সেও এখন পর্যন্ত সুবিবাহিত না, বাবার সবকিছু আছে, তারপরও বাবা বাবার মৃত্যুর জন্য লোকজন তাকে দায়ী করছে, এবং একই সাথে কি নেই তার জীবনে, সবগুলো অপরাধই সে মূলত জড়িত, নিজ বন্ধুর আত্মহত্যা থেকে শুরু করে চুরি, এবং একই সাথে সেই ছোটবেলাতে থেকে চুরি করা, তারপরে ধরুন আপনার সুদের ব্যবসা করা, পতিতালয়ে যাওয়া এবং মদ গাঁজার ব্যবসা করা, লম্বা সময় ধরে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখা, কাকে বিয়ে করবে 34 বছর বয়সে সেই সিদ্ধান্ত নিতে না পারা, দিস থিং আর রিয়েলি পেনাল্টি ফর হিস পার্টিকুলার লাইফ। আমরা
আসতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবার রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আজকে আব্দুল কাদের রয়েছে এখানে এবং আমরা বিশ্বাস করি যে এইরকম চোখে না পড়ার মতো যে ভুলগুলো মানুষের জীবনে ঘটে অপরাধগুলো মানুষের জীবনে ঘটে সেগুলো মানুষের জীবনে দুর্দান্ত রকমের পেনাল্টি নিয়ে আসে এবং আমরা শুধু অপরাধ বলতে যে খুন ডাকাতি চুরি রাহাজানি ছিনতাই শ্লীলতা হানি এই এই জিনিসগুলোকে মোটা দাগে বুঝি ব্যাপারটা কিন্তু তা নয় অপরাধ কিংবা ভুল সেগুলোর অন্যরকম যে চরিত্র আছে সেটা আজকে আমরা আমাদের এই যাহা বলিব সত্য বলিব একটু হলেও আবিষ্কার করার চেষ্টা করছি আমরা ফিরে আসছি ঠিক রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই সুন্দর আগামীটা তারা গড়বেই রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আব্দুল কাদের যদি আপনিও আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে বলতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করুন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে দুই চাপবেন এবং দুই চাপার পরে আপনার যে কথাগুলো বলার আছে আপনি সেগুলো বলে বলবেন আপনাকে ফোন করতে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে কথা বলবে ওকে কাদের বলুন তারপর
আমি একটা কথা বলবো আমার এই মোবাইলের নাম্বারে আপনাদের এই চ্যানেলগুলো শোনার পর আমি যে ঢাকা থাকি ঢাকা থাকার সময় আমি ফুরকান ভাইয়ের কাছে থাকতাম
ফুরকান ভাইটাকে
হ্যাঁ ঢাকা আজিমপুর এতিমখানা মার্কেটে মানে আমার সিনিয়র ম্যানেজার আমার মালিকের আমি আসার পর দেখি এখানে তাসলিমা আক্তার মানে তার ডাক নাম হলে তাসলিমা আক্তার আমি বলতাম তারে কালা দেখালে কাজুলি কাজুলি বলে তার আমি ডাকতাম আমি যখন ঢাকায় আসি তখন উনি এই বিভিন্ন ঢাকার মধ্যে যে মোবাইল চুরি করত না এই মোবাইল চুরি কইরা উনি বিক্রি করত অন্য মানুষের কাছে বিক্রি করত কিন্তু আমি খুব নিরিবিলি ভাবে থাকতাম যে আমি এইসব ব্যবসায় যাবো না করার পর কিন্তু আমার একটা অভ্যাস কি মেলে ব্যাপারে যে কোনো জায়গায় জড়াইলে আমি কথা বললে মানুষ আমার কথার মধ্যে অতি সহজে মুগ্ধ হয়ে যায় যে কোনো জায়গায় কথা বললে কিন্তু আমার রূপ দেখে মানুষ বুঝবই না যে আমি এই স্বভাব চরিত্রের কিন্তু ওনাকে আমি বলি মোবাইল তো তুই সবার কাছে বিক্রি করস আমার কাছে তো মোবাইল নাই তুই আমার একটা মোবাইল দিবি তুই আমার 200 টাকার বিনিময়ে একটা মোবাইল উনি আমারে দে দেওয়ার পর ওই মোবাইলটা আমি নেই নেওয়ার পরে ওই মোবাইলে থেকে সিমটা আমি ব্যবহার করি সিম ব্যবহার করে আমার একটা কল দেয় কল দেওয়ার পরে লেজা নামে একটা মেয়ে কল দেয় ভাই আপনি কে ওই মোবাইলটা তো আমার আমি বলি আফা আপনি তো বললেন আমি তো বলছি আব্দুল আজিজ আমি ঢাকা জসকুটে থেকে বলছি আমি জসকুটে একটা মুহুরি একটা মানুষের মামলা ছিল সেই মোবাইলটা আমারে দিছে টাকা দিয়ে পারে দেখে পরবর্তীতে ওনার সাথে যে কোনো ভাবে কথা বলতে কয় ভাই মোবাইলটা আমার আমি কয় ঠিক আছে আপনার আপনি নিয়ে যান তে উনার পরিচয় দিল উনি বললো যে আমি হেমাতপুরে থাকি তা আমি বললাম যে আমার আমার সব কথাই আমি বলছি আমি বলছি এই সব কিছু আমি বাধ্য দিছি আমি আর মধ্যে আর জরাম না জীবনে তা আমি বললাম যে আমার বাড়ি তো মানিকগঞ্জে কয় ভাই আপনার নামটা কি সত্যিকারে বলবেন আমাকে আপনার নামটা সত্য কথা বলেন কয় ভাই আমার নাম লিজা তা আমি বললাম আমার নাম আব্দুল কাদের তে আপনার মোবাইলটা দরকার হলে এভাবে নিছি কিন্তু আপনার দরকার হলে মোবাইলটা আমি দিয়ে দিবো কয় আমার ওটা খুব শখের জিনিস ওই মোবাইলটা আপনি দিলে আমি আপনাকে টাকা দিতাম তো নাকি আমি ড্রেস দিই ডের দেওয়ার পরে ওই হেমাতপুর যে ব্রিজটা আছে ওপার সিঙ্গার মানিকগঞ্জ এবারে সাবার ঢাকা, ওখানে আমি নামবো, আপনি নিজেরটা নিয়ে যান। কিন্তু যাওয়ার পরে ঠিকই যায় দিই ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওই মোবাইলটা তাকে আমি ঠিকই দিয়ে দিই। কিন্তু দেখানোর পরে উনি বললো সিমটা আমি ফেলাই দিলাম, এই সিমটা আপনি আমার সাথে মন্ডলে কথা বলুন। তো পরবর্তী ওনার সাথে আমি কথা বলি, কথা বলার পর অনেকদিন ওনার সাথে আমার কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে বলে ভাই আপনি বিয়ে করছেন কোথায় কেমবে কি অনেক কিছু জিজ্ঞাসা করে। পরবর্তীতে আমি বললাম, বলার পরে বললাম যে আমি অবিবাহিত, এ ধরনের ভাই আপা আমি আগে ভালো ছিলাম না, কিন্তু আমি এখন ভালো পথে চলে আসছি, আমি আপনার সাথে আর কথাবার্তা বলবো না, বা আমার বাবা এইভাবে হয়েছে, আমার পরিবার এই ব্যাপারে কয়ে আপনি অনেক কথা বললেন, এটা আপনি আমার সাথে বাস্তব একদিন দেখা করেন। তাই ওনার সাথে মোটামুটি কথা আমি 83 মিনিট কথা বললাম রাত্রে।
আচ্ছা,
কথা বলার পর ওনার সাথে আমি নবীনগর গেলাম, যেটি যাওয়ার পর ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। পরবর্তী উনি আমাকে বললেন যে ভাই তাহলে আপনি আমাকে বিয়ে করবেন, কাজ জন বাদ্দা দিচ্ছেন, এটা আপনি বিয়ে করলে আমি বিয়ে বসবো। কিন্তু এইভাবে করে যেভাবে তারে ফুসকাইয়া মানে বিভিন্ন কথা বইলে মানে একটা অজুহাত দিলাম, আমার বোনের একটা সন্তান হয়েছিল, সন্তানটা মানে হওয়ার যে অসুবিধা হয়, তো ওই দিন আমার বোন আমাকে ফোন দিয়েছিল দুলিয়া ভাই যে তোর ছোট বলে তোরা মশি হাসপাতাল আসুন নেবো। তখন আমি এখান থেকে রাত 12টার সময় আমি মানিকগঞ্জে চলে যাই, যাওয়ার পর চলে যায় টাকা নেয় আমার দুলিয়া ভাই মোটে 50 টাকা নিয়ে আইসে। আমার কাছে টাকা ছিল মালিকের টাকা, আমার টাকা না, আমি মাল বিক্রি করছি ওই টাকাটা পকেটে করে নিয়ে গেছি। আমার মালিক আমার বিচার যাই করুক কিন্তু আমি আগে ওই জায়গায় যাবো। যারপর তাকে বলি সে বলে ঠিক আছে ভর্তি করেন কাল আসতেছি। আমি একটু মিথ্যা কথা বলি, সে বলে কত টাকা লাগবো সার্জারি করতে, বাচ্চাটা মারা গেছে রক্ত বরণ লাগবে। আমি বললাম সব পুষিনা ডাক্তারে বলছে 35,000 টাকা লাগবো, এই কথাটা আমি তাকে বলি। তো 35,000 টাকা লাগার কথা বলার পরে উনি ঠিকই আমারে 25,000 টাকা উনি মানিকগঞ্জ যায় আমারে দেয়,
এই মেয়েটা,
এই মেয়েটা এলিজা নামে মেয়েটা নে দেয়। তে পরবর্তীতে দিল যখন আমি আমার বোনে বলে তুই এত টাকা কই পেলি, মানে বাচ্চা যেন নষ্ট হয়েছে, তারপর দিন তো আমার বোনে কথা বলতে পারে গেল। তো আমরা বললাম আমার রক্তের দরকার, কি গ্রুপ? আমি বললাম যে এবি পজিটিভ। তো ওই মেয়ে বললো আমারও এবি পজিটিভ রক্ত, তাহলে আমি তাকে দিব। তখন কিনে আমি ওই ডাক্তারে বলি রক্ত যতটুক লাগে এর কাছে আপনি নিবেন। কিন্তু ডাক্তারের রক্ত নিছে উনি বলে আমার এই ঘাড়ের এখান দিয়ে মানে ব্যথা করে, ডাক্তারে বলে আপনি রক্ত আমার বেশি নিচ্ছেন। তা আমি কোনোদিন রক্ত দেও নাই নেও নাই, আমার জীবনে প্রথম। তারপরে তারাই নিলাম, নেওয়ার পর আমার মানিকগঞ্জে এখানে আমার একটা ওখানে আমার একটা পরিচিত লোক ছিল নার্স, তারে বললাম এর তো শুয়ে থাকবো, তাহলে শুয়ে রাখেন। তো শুয়ে থাকা উনি বললো এখানে হোটেল আছে না, তা আমাকে সেখানে একটু শুয়ে রাখেন। পরবর্তী ওখানে আমাদের বোকালি নামে একটা হোটেল আছে মানিকগঞ্জ, আমি তাকে ওখানে নিয়ে গেলাম। তার মধ্যে আবার মহিলা গিয়ে চায় আইডি কার্ড চায়, তা আমি বললাম ওই একাই থাকবো। থাকার পর আমার সে 25,000 টাকা দিল, দেওয়ার পর সে আমার একটা মোবাইলও দিচ্ছে, এই যে আমি যে মোবাইলটা নিয়ে আসছি এই মোবাইলটা তারই দেওয়া। তো এখন আমি এমন ভাবে পড়ছি, আমি এভাবে করে তখন যেখানে করা করি টাউনের মেয়ে, টাউনে আমি বিয়ে করতে চাই না, বা অর্থ সম্পদের দিক দিয়ে ভালো, কিন্তু আমার অভ্যাস এগুলো আগে বলে ছিল যে যেখানে আমি বিয়ে করবার চাইছি বিয়ে আমি মানে দেড়দে বিয়ে করি নি, এটা আমার সবচেয়ে বড় অপরাধ। এই মেয়েটাও এটা মানে মেয়ে জানি না, মেয়ে বলে আমি ডিগ্রি পাস। তো এখন এই তিনটা মেয়ের সাথে আমি এইভাবে জড়িয়ে আছি। কিন্তু সবচেয়ে বেশি হলে যে
মেয়েটা জড়িয়েছেন এখন আরেকটা বের হয়েছে,
আরো
3-4 বের হয়ে যাবে,
আর বেরোবো না আমার তিনটার সাথে। মানে আমার জীবনে 2007 সাল থেকে নাসিমের সাথে, আর আমার স্কুল জীবন থেকে মুখে মুখে ভাবে পরিচিতি।
আপনি কেন এতগুলো মেয়ের সাথে এখন পর্যন্ত জড়িয়ে আছেন? আপনার তো এখন 34 এজ এবং আপনি সংসার জীবনী হবেন, সেটাই আপনি কেন সেটা হচ্ছেন?
এই জিনিসটা আমার এই মোবাইল থেকে পরিচয় হইয়া, এই আমার তো একটা ফোন দেয় না মানে এটা গুরুত্বপূর্ণ হিসাবে। আমি বলছিলাম লেজা তুমি তো 25,000 টাকা দিছো, টাকা 25,000 নিয়ে যাও।
আপনি আপনি আমাকে বলেন যে আপনি কেন সংসারী হচ্ছেন না?
এখন এই জিনিসটার প্রশ্নের উত্তর তো মানে আমি নিজেই নিজে দিয়ে পারতেছি না।
কেন দিতে পারেন না?
মানে এই জিনিসটার উত্তর যদি আমি দিয়ে পারতাম তাহলে তো আমার সংসার এই ধরনের হয়নি।
আপনি একটা মেয়েকে বিয়ে করে ফেলেন, আপনার এখানে সংসারী মানে আমি ঠিক বুঝলাম না, এখানে এখানে প্রবলেমটা কোথায়?
আমি যে 2-3 মেয়ের কথা বললাম এটা মানে এইভাবে তেমন একটা ফোন টাকাটা দেয় না, বুঝতেছে আমি তাকে করবো না, কিন্তু আমি বলছি তোমার 25,000 টাকা নিয়ে যাও। উনি বললো না আমি দিয়েছিলাম ওই টাকা তো তোমার দেওয়ারও সামর্থ্য নাই। আমি বললাম আমার কষ্ট হয়, ঠিক আছে ওটা দেওয়া লাগবো না, তুমি আমার সাথে কথা বলো। কিন্তু আমি ফোন দিলে সে ফোন করে, আমি ফোন না দিলে সে ফোন করে না। আর ওই দুটো মেয়ে যে আমার রেগুলার আমি খাইলাম কিনা জানলাম কিনা কি করতেছি আমার এইভাবে খুব ভালোভাবে তদবির নেয়। কিন্তু ওই যে মেয়েটা বললাম যে অনার্সে পড়ে ওনাকে আমি বললি আমি ধরেনি, আর এই যে মেয়েটা মাস্টারি করে উনি জানে না, উনি তো বলে না আমি কালো তার থেকে আমি তো একটা পেশায় আছি, আমার রূপ নাই কিন্তু আমার একটা অর্থ সম্পদ ভালো।
আমি তো এটা বুঝতে পারছি না যে 34 বছর বয়সে আপনি কেন বিয়ের জায়গাতে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
এটাই করা পারতেছি না আমি, যে ফুরকান ভাই একজন আমার কয় বিয়ে করো বিয়ে করো, আমার মালিকও বলে বিয়ে করলে করাই দিই, কিন্তু এই দিনে মানে যেখানে কথা বলি কথা বলে চলে গেল আর কথাটা আমি তুমি একটা মাথা কামাই নি।
আমার বিষয়ে আপনার সিরিয়াস মনে হয় না?
না ওটা সিরিয়াস মনে হয় না।
আপনার দিনকাল এখন কিভাবে কাটে?
এখন আমার দিনকাল আমি কোনো এলেমেলে কোনো মানুষের মধ্যে নিই, মানে আমি বললাম যে রাত 10টায় আমি দোকান বন্ধ করি, একটা সালা বিছাই, তার উপর একটা খাতা বিশ্রী, তারপরে 150 টাকা দামের একটা কম্বল আছে পাতলা, ওই দামে শুয়ে থেকে।
আপনার কোনো ভবিষ্যৎ স্বপ্ন নাই?
এটা আগে কোনো চিন্তা করিনি।
এত লোকের চিকিৎসা করলেন আপনি একটা বই দিয়ে, আপনার চিকিৎসা কে করবে? আপনার যে মানসিক অবস্থা, আপনি যে সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই জায়গাটায় আপনাকে কে ট্রিটমেন্ট দিবে?
এই জিনিসটা হিসেবে আমি ফুরকান ভাই ঘনিষ্ঠ লোক, ওনার কাছে বলছি ভাই অবস্থা কি, উনি বললে এটা মীমাংসা তোমার কি বিয়ে ভাই দিবার পারবো।
গণমানুষের কাছে ভোট দেওয়া উচিত, কারণ আপনাকে আসলে কেউ বিয়ে করবে কিনা, এক আমার মনে হয় না যে কেউ আপনাকে এই এই বিষয়ে কোনো পরামর্শ দিবে,
দিতে পারে না,
দিবেও না, যে আপনার কারণ কোন মেয়ের জীবন আপনি নষ্ট করে ফেলবেন। কিন্তু একই সাথে একই কথা যে আপনি আপনি যখন এই এখনো তিনটা থেকে চারটা মেয়ের প্রতি আপনি এখনো ঝুলে আছেন,
দুইটা খুবই গুরুত্বপূর্ণ,
দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা একটা সাবস্টিটিউট,
একটা আসলে আমি কল দিলে সে ধরে, আমি কল না দিলে সে ধরে না, মানে সে কল করে না, মানে আমি যদি দেই বলে টাকা আনছি 25,000, আমি বলি তোমার টাকা দিয়ে দেয় কয়, তুমি টাকা দিবা কই থেকে, তোমার টাকা আছে, মানে সে রাগ টাকা করে না। আর দুইজন যে তারা মনে প্রাণেই করে, আমি টাকা চাইলে টাকা দিব, পয়সা চাইলে পয়সা দিব, কিন্তু এই ধরনের কোন সমস্যার মধ্যে আসছি, কিন্তু আমি যে আগে কোনো বিয়ে করছি জীবনে তা না, কিন্তু ওই ভুয়া কাগজপত্র দেখে আমার টাকা পয়সা লুট করে ফেলাই দিছে।
ওকে, আমরা মনে হয় আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো পেয়ে গেছি। আমরা একটা পুরো বিষয়ে যেটা দেখতে পেলাম যে মানসিকভাবে যে এক ধরনের অসুস্থতা এবং মানসিকভাবে যে এক ধরনের স্থিরতা দরকার একটা সুন্দর জীবনের জন্য, সেটা বোধহয় কোন একটা জায়গায় মিসিং। আমার মনে হয় সাইকিয়াট্রিস্ট যিনি আছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলি। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন সবকিছু নিয়ে, আপনি আমাদেরকে বলুন।
জি, আমরা আব্দুল কাদেরের জীবনের বেশ কোনো কিছু অংশ জানলাম। তার মা যে সন্তান হতো, সন্তান হয়নি, মারা যেত, স্বাভাবিকভাবেই তখন আমাদের দেশে যাওয়া হয় আর কি, দরবেশ বা পীরদের কাছে যায় এবং সেখান থেকে কিছু দাওয়া নিয়ে তারা আবার সন্তান গ্রহণ করতে পারে। এই ব্যাপারে আমাদের যারা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আমরা করি, এই ব্যাপারে আমাদের অনেক ধরনের রিজার্ভেশন আছে, এটা আমরা অপোজিট কিছু বলি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা রহস্য ব্যাগ করা একটু কঠিন হয়ে দাঁড়াতো। এটা অনেক জানা রাখা উচিত যে আসলে ওই দরবেশ বা পীরের যদি কোন উচিলায় যদি সন্তান হতো, তাহলে বাংলাদেশে এখনো অনেক কয়েক লক্ষ মানে নারী আছে যাদের সন্তান হয় না, তারা কিন্তু ওই দরবেশের বা পীরদের সহায়তায় চাপ পেতে পারতো। আমরা অনেকেই এই ভুলটা করি যে জিন তাড়ানোর জন্য বা মনে করি বা অন্যান্য মানসিক রোগ বা ব্রেনের রোগ, এগুলিকে আমরা মনে করি যে ঠিক আছে এটা বোধহয় পীরের কাছে গেলে বা দরবেশের কাছে গেলে ভালো হবে। ঠিক একই রকম ভাবে এই জাতীয় জিনিসও, যে সন্তান হয় না তারপর দরবেশের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, কাকতালীয় ভাবে এটা কিভাবে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দুই একটা উদাহরণ এরকম থাকে বটে, কিন্তু সেটাও অবৈধ এবং অনৈতিক কিছু প্রক্রিয়া হয়ে থাকে, এটি আমরা জানিছি যতটুকু। তাই সবার একটু সাবধান থাকা ভালো যে আসলে তাদের যে দরবেশের বইটা নিয়ে গেছে সেই বই পড়ে আসলে যদি এমন কিছু, সে এখনো দাবি করে যে সে শুধু সব ধরনের চিকিৎসা দিতে পারে, এই দাবিটাই হচ্ছে বোঝবাজি, এটা হচ্ছে ভুয়া দাবি, সে আসলে কোন রকমের চিকিৎসা দিতে পারবে না, এটা দিয়ে কোনো হয় না। কিন্তু আমাদের দেশের মানুষ অশিক্ষিত হওয়ার কারণে এখনো ওই যে ইয়ার উপর অনেক কিছু অলৌকিক উপর বা অতিন্দ্রিয় কিছুর উপর অনেক এখনো বিশ্বাস করে এবং মনে করে যে এইভাবে হয়তো বৈজ্ঞানিক চিকিৎসা ছাড়াও অনেক রোগ ভালো হতে পারে অথবা সন্তান নেওয়া যেতে সম্ভব হতে পারে। এটা একটা দিক, এই দিকে শিক্ষণের ব্যাপার আছে যে মহিলাগুলিকে আব্দুল কাদের পরবর্তী পর্যায়ে সন্তান মানে বলে জন্মদানের জন্য চিকিৎসা করার নামে যখন সে তাদের সঙ্গে সম্পর্ক করলো, তো এইভাবে সে নারীর প্রতি নারী লুপি হয়ে গেছে এবং সে আস্তে আস্তে প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে, মদ গাঁজার ব্যবসা করতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন মানুষ খারাপ হয় অপকর্ম করে, তো একটা অপকর্ম নারী অপকর্মে যায়, সে প্রথমে নারী লোভি হয়ে গেছিল, সেরপরে শিশুদের ব্যবসায় যাচ্ছিল, টাকা পয়সা দিল, প্রতিদিনে যাচ্ছিল, সেখান থেকে সে মদ গাঁজা করার জন্য চলে গেছিল, সেখান থেকে ভারতের আম্রকারণের এক মহিলার সঙ্গে গিয়ে সে মশলা ব্যবসা সঙ্গে রোজগার করলো, সেখান থেকে সে আবার ধরা পড়েছে। একটা নেটওয়ার্ক, এক মানে এক অপরাধ থেকে আরেক অপরাধে এইভাবে সে বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এই একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে মানুষ যখন একটা ব্যবসা শুরু করে, ব্যবসা যখন সফল লাভ করে তখন সে আরো 10-4-5টা ব্যবসা আরো বাড়াতে থাকে, এইভাবে তার উন্নতি হয়। আবার ঠিক অন্য উল্টে মানুষ যখন অপরাধী হতে থাকে, খারাপ হতে থাকে, তখন একটা খারাপ থেকে শুরু করে সে আরেকটা খারাপের দিকে আরেকটু আরো গভীর বা আরো নিকৃষ্টতর মানে অপরাধের দিকে ধারিত হয়। এইভাবে মানে ওখানে যেমন উন্নতি হয়, ব্যবসায় উন্নতি হয় আর এদিকে হয় অবনতি, নৈতিক অবনতি, চরিত্রের অবনতি। আব্দুল কাদের সেরকমই একটা সেই শেষ পর্যন্ত যে দাবিগুলি করতেছে আমাদের সবাই জানতে হবে, এবং আব্দুল কাদেরকেও আমরা যেভাবে জানাচ্ছি যে এই যে বই মহামূল্যবান বই পবিত্র বই বলে করতেছে, যেটা দিয়ে সন্তান উৎপাদন করা সম্ভব বা সব ধরনের রোগী চিকিৎসা সম্ভব, এগুলি সম্পূর্ণ বোয়াবাজি, সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে। এরকম কিছু আব্দুল কাদের মতন এরকম কিছু লোক আছে যে যারা নিজেদেরকে ওই লোক তো দরবেশ ছিল, ওনার মাকে যেটা করেছিলেন সে হয়তো দরবেশের ব্যাস ধরে এটা করেছেন, আর আব্দুল কাদের হয়তো দরবেশ হতে পারে নাই কিন্তু সেই বই চুরি করে সে নিজে ওরকম একটা কিছু হওয়ার দাবি করতেছিলেন। অতএব আমাদের সমাজের ভিতরে সবাইকে যে সব ধরনের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে বৈজ্ঞানিক চিকিৎসা আছে, যদি বৈজ্ঞানিক চিকিৎসা ছাড়া এরকম বুঝবাদির মতন চিকিৎসা সফল লাভ করতো তাহলে আমরা যারা বৈজ্ঞানিক চিকিৎসা করতেছি আমরাও ওই পদ্ধতিটা গ্রহণ করতাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতভাবে রোগকে উপশম করা। যদি সত্যি সত্যি তাদের এই মানে ওই পদ্ধতিগুলি কাজে করতো, চিকিৎসা কাজ করতো অথবা সন্তান উৎপাদনে সাহায্য করতো, তাহলে আমরা তারা বৈজ্ঞানিক চিকিৎসা আমরাও তাদের ওই পদ্ধতিটি গ্রহণ করতাম, কিন্তু সেগুলি তো বুয়া এবং সেগুলি কোনোভাবেই বৈজ্ঞানিক চিকিৎসা ইয়া গবেষণার ফলপ্রসূ প্রমাণিত হয়নি। তাই আমি দুইটা কথা বলবো সব শ্রোতাদেরকে, যে এভাবে অবৈজ্ঞানিক অপচিকিৎসার দিকে জানাতেও প্রলোভিত না হয়, আর আব্দুল কাদেরের ক্ষেত্রে একটু বলতে চাই যে তার নিজে বোঝা উচিত এবং সে নিজেই জানে যে এগুলি অপকর্ম এবং এগুলি ভুয়া জিনিস, এগুলি দিয়ে আসলে কোন রকমের চিকিৎসা করা যায় না, এবং এরকম দাবি করে সে মানুষকে শুধু প্রতারণাই করতে পারে, মানুষের কোন উপকার বা বালক সে কিছু করে না। অতএব সে যদি তুমি তার বিবেক এখনো থেকে থাকে তাহলে সে নিজেকে প্রশ্ন করতে পারে যে আমি এইভাবে আর কতদিন মানুষকে প্রতারিত করবো। অতএব আমি আশা করবো সেই মানুষকে প্রতারিত না করে সে বালক হতে সুপথে ফিরে আসবে, এবং এই অনুষ্ঠানে যখন সে এসেছে তখন আমি আশা করি অনুষ্ঠানের যে এই অনুষ্ঠানের সবচেয়ে মূল মর্ম যে অপরাধ করা, খারাপ কাজে চলে যাওয়া, সেটাকে স্বীকার করে নিয়ে ভালো পথে আসা, আশা করি আব্দুল কাদের তার অপরাধ স্বীকার করবেন এবং বুঝতে পারবেন এবং সে সুপথে আসার জন্য মনস্থির করবেন।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা মনে করি আপনার যে ওপিনিয়ন সে ওপিনিয়ন গুলো প্রতি মুহূর্তে আমাদেরকে একটা সৎ পথের পরামর্শ দেয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের যিনি আজকে এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন তাকে, ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই এবং তারপর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, ফেসবুকে পেয়েছি এবং একই সাথে আমরা পেয়েছি এসএমএস এ, এবং আমাদের ইমেইলও করেছেন অনেকে। চলুন কয়েকটা পড়া যাক বরাবরের মতোই। তানভীর লিখেছে ঢাকা থেকে, ভাইয়া এরকম একটা কাহিনী আমিও জানি, আমার মামাদের গ্রামে একজন ছিলেন, তিনি ওই রকম ঝাড়ফুঁক করতেন, দেখতে কেমন যেন, মাথায় এক গাদা চুল, দেখলেই ভয় করে। এদের কথায় কি আসলেই কোনো কাজ হয়, প্রশ্নবোধক একটা চিহ্ন। শুক্লা লিখেছে চট্টগ্রাম থেকে, আমি গল্পটা শুনছি বেশ ভয় লাগছে, কাদের কিন্তু তার জীবনটা অপরাধ দিয়ে শুরু করেছে, তার করা এটা উচিত হয়নি যে দরবেশের কারণে তিনি পৃথিবীতে আসতে পারলেন, তার বই চুরি করেছে কাদের, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনার কথাও কিন্তু এখানে একটা একটু অন্যরকম হয়ে যায় যে আসলে এভাবে বলাটা উচিত হবে কিনা যে দরবেশের কারণে উনি দুনিয়াতে এসছেন। দিরাজ ঢাকা থেকে লিখেছে, কাদের চরম অন্যায় করেছে যা ক্ষমার অযোগ্য, একে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এরা সমাজের জঘন্য অপরাধী আর আমাদের উচিত সমাজ থেকে এই ধরনের আগাছা উপড়ে ফেলা। মিনার ফার্মগেট থেকে লিখেছেন, দুনিয়া দুনিয়াতে এত কাজ থাকতে কাদের কিনা শেষ পর্যন্ত পতিতালয়, আবার সেখানকার একজনের সহায়তায় ব্যবসা, কাদের সামনে কি আর কোন অপশন ছিল না? কেন যে মানুষ এই সমস্ত পথে আসে? আসলে এরা যদি এই পথে না আসতো তাহলে সমাজে কোনো খারাপ লোক থাকতো না। জীবন টুঙ্গিপাড়া থেকে লিখেছে, ভাইয়া গল্পটা শুনছি বেশ রহস্য ঘেরা মনে হচ্ছে, শুধু নারী না সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত এই কাদের, নারী নেত্রীদের বলছি আপনারা এসে আজ কাদেরকে ধরেন, আইনের হাতে তুলে দিন। শুধু নারী নেত্রীদের কেন বলতে হবে, আমার তো মনে হয় এটা যে সমাজে সচেতন যে কোনো মানুষই পারেন, কিন্তু কাদেরকে ধরিয়ে দেওয়া কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। কাদের মতো যাতে আর কেউ না হয় সেটা আমরা কাদেরকে শুনে যদি সচেতন হতে পারি তাহলেই আমরা বলতে পারবো আমাদের জেবিএসডি সাকসেস। লাবিব খামার বাড়ি থেকে লিখেছেন, ভাইয়া কাদের যে ধরনের চিকিৎসা করে তাতে কি সত্যি কাজ হয়? যদি হয় তাহলে তো বলবো কাদের বেশ উপকার করেছে মানুষদের, তবে কাদের যে গল্প শুনলাম তাতে অবশ্যই কাদের একজন অপরাধী, বিভিন্ন অন্যায় করেছে সে। হৃদয় কক্সবাজার থেকে লিখেছে, কাদেরের জন্য ওনার বাবা মারা যায়, একজন সন্তানের জন্য এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে? ফাঁসিতে ঝুলার জন্য এর থেকে বড় অন্যায়, বড় অন্যায়ের আর কোনো প্রয়োজন নেই। কামাল মুন্সিগঞ্জ থেকে লিখেছে, এটা কিভাবে সম্ভব, একটা প্রশ্নবোধক চিহ্ন, একটা মানুষের নামে এতগুলো কেস হওয়ার পরেও তার কিছু হয় না। আসলে কাদের মনে হয় জাদু জানে, তা না হলে এটা সম্ভব হতো না। ওই বই থেকে কাদের খারাপ কিছু জাদু শিখেছে যার কারণে কিছু করা যাচ্ছে না। এই ধরনের অনেক অনেক ধরনের কমেন্টস আমরা পেয়েছি কাদের সম্পর্কে। তো কাদের কি বলার আছে আপনার এই সব লিসনারদেরকে যারা আপনার সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করেছে?
আমার জীবনে 34 বছর অভিজ্ঞতা, আমি বলবো যদি কোনো মানুষ কাউকে পছন্দ করে উচিত তার অন্য দিকে না তাকেই ভালোবাসা, তাকে বিয়ে করা। যদি কেউ কারো মনের মতো মানুষ যদি হাত ছাড়া হয়ে যায়, আমি বলবো অভিজ্ঞতা তার জীবন নষ্ট। কিন্তু আমারও সোনারা যদি আমার সাথে বিয়ে বসতো, আমি যদি তাকে বিয়ে করতাম, আমার এই পরিণত হইতো না। কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় ভুল যে আমি ওই রোশনারাকে বিয়ে না করা। কিন্তু আমার বাবা মা যখন আমাকে না করলো, তখনই যদি আমি তাকে জোর প্রয়োগ করতাম আমি বিয়ে করবো, তাহলে সে তো আমার শত্রু হইতো না, বরং সে আইনের সাহায্য নিয়েছিল। কিন্তু প্রথমে সে আমাকে বলছিল তুমি আমাকে বিয়ে করো, কিন্তু আমি তাকে বিয়ে না করে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ক্যাশ ক্যাপিটাল নষ্ট করে, হয়তো বাবার সম্পত্তি নষ্ট আমি করি নাই, আমার কিছু বলতে নাই, আমার বলতে হ্যাঁ আমি এইভাবে আমার জীবন নষ্ট। কিন্তু আমার ধারণা গরিব হোক ধনী হোক, শিক্ষিত অশিক্ষিত, কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে পছন্দ করে থাকে, কারো কথা না মানে তার এক কথায় আমি তাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করবো, তার সাথে আমি সংসার করবো। আর এখন যেমন আমি আছি, কোন লোকের প্রতি নজর দিনে, কোন মানুষের কিছু আমি খাই না, শুধু আমি একাই বাস করি, আমি যা কামাই করবো তাই আমি খাবো, এইভাবে যদি করতাম তাহলে আমার জীবন নষ্ট হইতো না। কিন্তু এখন আমার দুইটা পথ আছে, একটা প্রাইমারি স্কুলের টিচার আর একজন মানুষ অনার্স করে দুইটা লোক, এর মধ্যে আমি সিদ্ধান্ত নিব যে এবার বাড়ি যে এই দুইটার মধ্যে কি করা যায়।
এবং সেই সিদ্ধান্তের পরের যে গল্প সেটাও একটা গল্প, এবং সেই গল্পে কে হারবে কে জিতবে, এবং একই সাথে সেই গল্পে আসলেই সুখ থাকবে কি থাকবে না, সেটাও একটা অধ্যায় এবং সম্পূর্ণই অজানা অধ্যায়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আব্দুল কাদেরের জীবনের পুরো অপ্রিয় সত্য, এবং শেষ পর্যন্ত ভুলে ভরা একটা জীবন, এবং সেটার যে এক ধরনের প্রাশ্চিত্য বর্তমান জীবনে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবই আছে তারপরে কিছুই নেই। দিস ইজ দ্য আলটিমেট থিং, ভুলে ভরা অনেক 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 জায়গায় ভুল, এবং সেই ভুলের একটা জায়গায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে পরিবারের একটা বিশাল জায়গা, সেই জায়গাটি থেকে তার প্রতি যে আচরণ, এবং একই সাথে তার যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার জায়গাটিতে আমার মনে হয় সে প্রপার গাইডেন্স পায়নি। নইলে ছোটবেলাতেই কেন সুদের দিকে চলে যাবে, ছোটবেলাতেই সে কেন এরকম একটা প্রেমে পড়তে যাবে, কিংবা ছোটবেলাতেই তার কেন স্পেশাল বইটার প্রতি আকর্ষণ তৈরি হবে, বা যেটা হচ্ছে নিয়ে আসলো বাবার কাছে দিল, বাবাকে রাখতে দিল, বাবা সেটা কেন খোঁজ করলো না, কি জিনিসগুলো ওর মধ্যে ছিল, বা কি ওর দিকে এক ধরনের কিউরিয়াসিটি তৈরি করছে, সেগুলো ওকে ভার্জেন্ট ওয়েতে বড় করছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পাওয়া দরকার একটা শিশুর জন্য। এবং লেখাপড়া তো জানলেন কিভাবে কিভাবে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে সঙ্গদোষ, যাদের সাথে মিশেছে তারা আসলে প্রপার মানুষ ছিল না, এবং তারাও আসলে কোনো না কোনো ভাবে আব্দুল কাদেরের মতোই। আমরা প্রিয় শ্রোতা, এই হচ্ছে যদি বলি মোটা দাগে আব্দুল কাদেরের জীবন, এবং একই সাথে আব্দুল কাদেরের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে গত সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছিল রাজুর কাছ থেকে, আমরা সেটা শুনতে চাই, কোন বন্ধুটি চিঠি পাঠিয়েছে এবং কি তার জীবনের প্রাশ্চিত্য বা কি তার জীবনের ভুল, চলুন আমরা একটু শুনি, তারপর আমরা আবারও ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আসসালামু আলাইকুম, আমি লুবনা, আমার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আমি আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট ও চরম অন্যায় আজ স্বীকার করছি, আশা করি সবাই শুনলে সচেতন হবে। আমি টাকার লোভে আমার পাশের এলাকার খায়রুল নামের এক ব্যক্তির সাথে নিয়মিত একটা অবৈধ শারীরিক সম্পর্ক করতাম, এতে আমার মায়েরও মত ছিল, তিনিও টাকার কাছে অন্ধ হয়ে গেছে। আমার বাবা গ্রামের অতি সাধারণ একজন কৃষক, কিন্তু আপনাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটির পাখির একটি এপিসোড শুনে আমার চোখ খুলে যায়। আমি ক্লাস টেনে পড়ি, আমার বয়স খুবই কম, টাকার লোভে পড়ে এসব খারাপ কাজ করে আমি বর্তমানে HIV ভাইরাসে আক্রান্ত। আমি আজ মৃত্যু পথযাত্রী। আমি আমার ভুল বুঝতে পেরে এ পথ থেকে ফিরে এসেছি, কিন্তু বিভিন্ন লোকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে আমি আজ মৃত্যু পথযাত্রী। আমার মতো এমন ভুল আর কেউ করবেন না। টাকার কাছে নিজের সম্ভ্রম বিক্রি করবেন না। আমার পাপের শাস্তি আমি পেয়েছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু এবং এই বন্ধুটিকে। এই ভুলের কি বলা যেতে পারে উপলব্ধি লাখো মানুষের অন্তরে ছড়িয়ে যাক এবং আপনার জীবনে আর রিপিট না হোক, এই প্রত্যাশা করে আমরা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজি কিবরিয়া, আমার টিম মেম্বার রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু সহ আবারও ফিরে আসব এবং এই আসনে বসবেন আরো একজন। জীবনের গূঢ় সত্য তিনি সবার সামনে তুলে ধরবেন, এই অর্থে যে তার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, কোন অপরাধীর জন্ম না হোক। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ABC রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.